This track was downloaded from FusionBD.com.
কখনো গা ছমছম করে উঠছে,
কিছু দেখিস নি?
লাইট অফ ছিল ভাইয়া,
আমার তো মনে হয় আমাদের মধ্যেই কেউ সব করছে।
কখনো শিউরে উঠবে সারা শুনে
আমার চিঠি চাকরি করেছি রেখে দিয়েছি,
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চক লাগবে। আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। স্বাগত সবাইকে কুয়াশায়, সঙ্গে আছি শারমিন আর শুনছে 89.2 অর্থাৎ 4 নম্বর এবিসি রেডিও। আর কুয়াশা মানেই হচ্ছে ভয়, কুয়াশা মানেই হচ্ছে কারো কাছে আতঙ্ক। অনেকে আতঙ্কে থাকেন যখন কুয়াশা শুরু হয় একেবারে শেষ পর্যন্ত, কুয়াশা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এবং লিখে পাঠান যে কেউ ঘুমোতে পারে না, কেউ হয়তো বা ওয়াশরুমে যেতে পারে না, পানি খেতে উঠতে পারে না, এত ভয় করে। খুব ভয়ের যেদিন থাকে না সেদিনও ভয় করে। তো ধরেই নেওয়া যায় যে কুয়াশা মানেই হচ্ছে একটা গা ছমছমের ব্যাপার, গা শিউরে ওঠার কোনো কাহিনী, প্রতিদিনই সেরকম থাকে। এবং যেটা আমরা নিয়মিত করে থাকি যে বন্ধুদের পাঠানো গল্প আমরা পড়ে শোনাই, তাই শ্রোতা বন্ধু যারা এই মুহূর্তে আমাকে শুনছেন তাদের জন্য, তাদেরকে একটু অনুপ্রাণিত করবার জন্য বা আরো উৎসুক করবার জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা, যে ঠিকানায় গল্প পাঠাতে হবে। কারণ অনেকে লিখে পাঠিয়েছেন, আবার অনেকে জানতে চেয়েছেন ফেসবুকে যে আপু কোন ঠিকানায় গল্প পাঠালে ভালো হয়। যে কোনো তিনটা মাধ্যম আছে, যে কোনো মাধ্যমে পাঠালেই আমার জন্য সুবিধা, শুধু মাধ্যমটা বাছতে হবে আপনাকে যে আপনি কোন মাধ্যমে আপনি পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো প্রথম হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, kuasha@gmail.com। আমি আবারও বলে দিচ্ছি ঠিকানাটা, kuasha@gmail.com। পরের ঠিকানাটা হচ্ছে আরজে শারমিনের ফ্যান পেজ, সেটার ইনবক্সে পাঠাতে হবে অবশ্যই। আর তৃতীয় ঠিকানা হচ্ছে, এবং সবচেয়ে আসল ঠিকানা যেটা, সেটা হচ্ছে এবিসি রেডিওর যে অ্যাড্রেস, যেখানে সশরীরে এসেও দিয়ে যাওয়া যেতে পারে অথবা বাই পোস্টে পাঠানো যেতে পারে। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আজকেও একজন বন্ধু আমাদেরকে গল্প পাঠিয়েছেন, একটা শুরুতেই গল্পটা রয়েছে। গল্পটা আমরা একবারে না, আমরা দুই ভাগে শুনবো গল্পটা, আর গল্পটা পড়ে শোনাচ্ছে সেতু। আর আমি নাম বলে দিচ্ছি যে বন্ধুটা গল্প পাঠিয়েছে, তার নাম হচ্ছে কাজী জাহিদ আল নূর ফাহিম। সে টঙ্গীর একটি স্বনামধন্য কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, লিখে পাঠিয়েছে। আর যোগাযোগের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে যোগাযোগ করা হয়ে গেছে ইতিমধ্যে, আপনি শুনতে পারেন বা হয়তো বা শুনছেন এখনই। তো আপনার গল্পটা শুরু হচ্ছে এক্ষুনি, এবং অন্যান্য বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি কুয়াশার শুরুর গল্প, অর্থাৎ শ্রোতা বন্ধুদের পাঠানোর গল্প দিয়ে আজকে কুয়াশার আয়োজন শুরু হতে যাচ্ছে। যারা সঙ্গে আছেন প্লিজ সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে 221, যে কোনো মোবাইল থেকে। আর শুরুতে এবিসি লিখতে হবে, তাতে যে কথাটা লিখতে চাইছে সেটা লিখে পাঠিয়ে দেবেন নাম সহ। আর এবিসি ফ্যান পেজ আছে, আর সঙ্গে আছে আরজে শারমিনের ফ্যান পেজ, RJSHARMWN, যেখানে 200,000 চাইতে সংখ্যায় বেশি, ফ্যানদের সংখ্যা বেশি, সেখানে পাঠাবেন, সঙ্গেই থাকবেন। ফিরছি গল্পের মাঝখানে একটা ছোট্ট বিরতি নিয়ে।
ঢাকা শহরের বক্সিবাজার এলাকার মোটামুটি একটি বড় মেস, বাড়িটির কেবল নিচ তলায় কয়েকজন মিলে থাকে। এদের মধ্যে তিনজন ছাত্র যারা গ্রাম থেকে এসেছে, বাকি আরো পাঁচজন চাকুরিজীবী। এদের তিনজনের বাস আগে থেকেই ঢাকা শহরে, বাকি দুজনের বাড়ি নোয়াখালী জেলায়। গ্রামে পড়াশোনা শেষ করে ভালো চাকরির আশাতেই তাদের ঢাকায় আসা। ভাগ্যটা তাদের খুব একটা খারাপও নয়, যারা ঢাকা শহরে ছোটবেলা থেকে বাস করছে, যারা এখানেই পড়াশোনা শেষ করেছে, তাদেরও অনেকের চাকরিতে হিমশিম খেতে হয়। অথচ এই দুজন দিব্যি গ্রাম থেকে এসে সহজেই পেয়ে গেল চাকরি। তাদের একজন সবুজ আর অন্যজন হচ্ছে নোমান। তারা দুজনেই খুব ভালো বন্ধু, ছোটবেলায় তারা একসাথে পড়াশোনা এবং খেলাধুলা করত। তাদের বাড়িটির আশেপাশের বাড়িগুলো প্রায় গায়ে গায়ে লাগানো, বেশ ঘনবসতিপূর্ণ এলাকা। প্রতিদিন ভোরে কাকের কর্কশ ধ্বনিতে এলাকার সবার ঘুম ভেঙে যায়। এলাকাটি বেশ পুরনো, আশেপাশের কোনো বাড়ি তেমন উন্নত নয়, শুধু সবুজদের বাড়িটাই মোটামুটি উন্নত। বছর দশেক আগে একটি পুরনো বাড়ি ভেঙে এই বাড়িটি তৈরি করা হয়েছে। বাড়ির নিচতলায় একটা গ্যারেজ, যদিও সেখানে কোনো গাড়ি রাখা হয় না, তবে দারোয়ানের থাকার জন্য রয়েছে ছোট্ট একটা রুম। বাড়িটি বেশ ঠান্ডা ঠান্ডা আর ছিমছাম। যাই হোক, সবুজ আর নোমানের সপ্তাহে ছয় দিনই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করতে হয়। তাদের অফিসের মালিকও বেশ ভালো মানুষ, তাদেরকে সন্তানের মতোই ভালোবাসেন। যে সময়টার কথা বলছি সেটা ছিল রোজার মাস। বছরের এই সময়টাতে সবাই যেন একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে, সবুজ আর নোমানের ব্যস্ততাও গেল বিদে। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়লে অফিসের মালিক তাদেরকে বিশ্রাম নেবারও সময় দেন। রোজার প্রায় শেষ পর্যায়ে একদিন নোমানের মা তাকে গ্রাম থেকে ফোন করে। বাবা নোমান, তোর আব্বার শরীর হঠাৎ একটু খারাপ হয়ে গেছে, অতিরিক্ত পরিশ্রমে রোজার সময় তার শরীরটা ভেঙেই পড়েছে একদম। তুই যদি এবার একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে আসতে পারিস তাহলে বেশ ভালো হয়, তোকে দেখলে উনি অনেক খুশি হবেন। নোমান জানালো, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি আসবো, আর আব্বার শরীরের যত্ন নিও, খবরদার অতিরিক্ত কাজ করতে একেবারেই নিষেধ করবে। ততদিনে 21টি রোজা শেষ, ঈদের জন্য তো কিছু কেনাকাটাও করতে হয়, তাই একদিন সন্ধ্যায় সবুজকে নিয়ে নোমান মার্কেটে গেল। যাই হোক, আব্বার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য একটা শাড়ি, আর ছোট্ট ভাইয়ের জন্য কিনল শার্ট আর প্যান্ট। নিজের জন্য অবশ্য কিছুই কিনল না, পরে সময় পেলে কিনে নেওয়া যাবে। 24 রোজার দিন কাজের শেষে নোমান তার অফিসের মালিককে বললেন, স্যার একটা কথা বলার ছিল। বলো নোমান, কি বলবে? নোমান বলল, স্যার বাড়ি থেকে মা ফোন করে জানিয়েছেন আব্বার শরীরটা খুব ভালো নয়, তাই বলছিলাম আমাকে আর সবুজকে যদি এবার দুদিন আগে ছুটি দিতেন তাহলে আব্বাকে একটু দেখাশোনা করার সময় পেতাম। স্যার বললেন, ও তাই নাকি, ঠিক আছে তাহলে তোমরা আগামীকাল কাজ শেষেই রওনা করো। নোমান আর সবুজ স্যারকে ধন্যবাদ জানিয়ে সেদিনের মতো বাসায় ফিরে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে খেতে সবুজ বলল, নোমান কালই যদি যেতে হয় তাহলে তো বাসের অ্যাডভান্স টিকিট কাটা দরকার, কারণ ঈদের সময় টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা। নোমান বলল, ঠিকই বলেছিস, কাল থেকেই তো এই যা বাসের রোগজন টিকিট বিক্রি তো শেষ, কাল থেকে তো যাত্রা শুরু করবে সবাই। সবুজের মনে পড়ল, তাই তো একদমই ভুলে গেছি। নোমান আবারও বলল, তাও একটু চেষ্টা করে দেখিস, যদি বেশি টাকা দিয়ে পাওয়া যায় তাহলেও নিয়ে নিস। সবুজ বলল, আচ্ছা তাহলে ফেরির পরেই বাস স্ট্যান্ডে গিয়ে দেখবো, তা না হলে আবার ভিড় বেড়ে যাবে। যাই হোক, ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ পড়েই সায়েদ আবার রওনা দিল সবুজ। নোমান সাথে যায়নি, কারণ বেশ কয়েক রাত তার ভালো ঘুম হয়নি, তাই এই সুযোগে একটু ঘুমিয়ে নিচ্ছে আর কি। সায়েদাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে সবুজের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। সাধারণ ভাড়া যেখানে 300 থেকে 350 টাকা, ঈদের সময় না হয় 150 টাকাই বাড়বে, কিন্তু কাউন্টার থেকে বলছে ভিআইপি কিছু সিট আছে, সব সিট বিক্রি হয়ে গেছে, আর প্রতি সিটের দাম পড়বে 750 টাকা। এ কথা শুনে রাগে দুঃখে সবুজ চলে আসলো বাসায়। নোমান ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, সবুজকে জিজ্ঞাসা করল, কিরে টিকিট পেয়েছিস? সবুজ বলল, আরে আর বলিস না, আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটা ঘটবে। বেচারা বলে কিনা প্রতি সিট 750 টাকা, অগ্রিম টিকিট শেষ, যা আছে তা ভিআইপিদের জন্য, ধুর বাসেই চড়বো না আর। নোমান কিছুক্ষণ ভেবে চিনতে বলল, আচ্ছা ট্রেনে গেলেও তো হয় নাকি? কিন্তু পরক্ষণে মনে পড়ল ট্রেনেরও তো অগ্রিম টিকিট শেষ। হঠাৎ সবুজের মাথায় একটা চিন্তা আসলো, বলল, আমার এক পরিচিত চাচা কাজ করেন কমলাপুর রেল স্টেশনে, তাকে বলে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সবুজ তখনই ফোন করলো তার সেই চাচার নাম্বারে, কিন্তু অনেক কল দিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। নোমান বলল, ওখানে গিয়েই না হয় দেখা যাবে, এখন তাড়াতাড়ি চল, অফিসের দেরি হচ্ছে। তারপর দুজনে মিলে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। দুপুরে জোহরের নামাজ শেষে আরো কিছুক্ষণ তারা কাজ করল। দুপুর 2:30 সময় নোমান আর সবুজ স্যারের রুমে ঢুকল। তারপর নোমান বলল, স্যার আমরা তো বাসের টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে ট্রেনে যেতে হচ্ছে, আর কমলাপুর থেকে ট্রেন ছাড়বে 4:30। স্যার বললেন, ট্রেনের টিকিট জোগাড় করতে পেরেছ? সবুজ বলল, তা পারিনি, তবে আমার এক পরিচিত চাচা কাজ করেন সেখানে, তাকে বলে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। স্যার বললেন, আচ্ছা তোমরা তাহলে এখনই বের হয়ে যাও, আর সাবধানে যেও, আর তোমার আব্বার শরীরের অবস্থা অবশ্যই আমাকে ফোনে জানাবে। নোমান বলল, জি আচ্ছা স্যার। এরপর ওরা বের হয়ে গেল অফিস থেকে। সেদিন একটু বেশি গরম পড়েছিল আর রাস্তার জ্যামের কথা চিন্তা করে ভয় হতে লাগলো ওদের। ঠিক সময় পৌঁছাতে পারবে তো, রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েও বাসে উঠতে পারলো না তারা। শেষমেশ তারা মহাখালীর একটা বাসে উঠতে সক্ষম হলো, কিন্তু দুর্ভাগ্য মহাখালী আসতে আসতে তাদের বেজে গেল 3:30। মহাখালী নেমে জলদি তারা কমলাপুর যাবার জন্য অন্য একটা বাসে উঠলো। বারবার সময় দেখছিল অনুমান, 15 মিনিট যেতে না যেতেই আবার সেই অসহ্য যানজটে পড়লো তারা। সবুজ বলল, আজকে মনে হয় আর যাওয়াই হবে না। যাই হোক, তারা কমলাপুর গিয়ে নামলো 4:30। গিয়ে দেখলো একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, উপকূল এক্সপ্রেস। এই ট্রেনই ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছাড়ে। ঈদের সময় তাই স্বভাবতই ট্রেন ছাড়তে কিছুক্ষণ দেরি হয়ে গেল। যাক, এদিক থেকে ভাগ্যটা ভালোই বলতে হয়। সবুজ তার সেই পরিচিত চাচাকে অনেক খোঁজ করলো, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। ফোন নাম্বারও বন্ধ। তারা একটা দোকানে গিয়ে ইফতার করার জন্য কিছু খাবার দাবার কিনলো। এমন সময় ট্রেনের হুইসেল বেজে উঠল। ট্রেনের ভেতরে প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, তার উপর প্রচন্ড গরম, অস্থির হয়ে উঠছে সবাই। সবুজ তাড়াতাড়ি দোকানদারকে দাম মিটিয়ে দিল এবং ট্রেনের দিকে দৌড় দিল। নোমান সাথেই ছিল, তবে অন্যদিকে তাকিয়ে। সবুজের দৌড় টের পেয়ে সেও দৌড় দিতে যাবে এমন সময় তার শার্টের একটা অংশ কোনো কিছুর সাথে যেন আটকে গেল। ছোটবেলায় অনেক মা বাবাই বলতেন, যাত্রার সময় কোনো বাধা পেলে নাকি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যেতে হয়, তা না হলে নাকি বিপদ আসতে পারে। নোমান এসব একদমই বিশ্বাস করত না, কিন্তু আজকে কি এ বাধা তাকে ট্রেনে না যাওয়ারই কোনো ইঙ্গিত দিচ্ছে? যা হোক, এত কিছু ভাববার সময় এখন তার নেই। ট্রেনের সব দরজাতেই প্রচন্ড ভিড়, চেষ্টা করেও সবুজ ট্রেনের ভিতর ঢুকতে পারলো না। শেষমেশ বাধ্য হয়ে একটা ব্যাগ হাতে করে নিয়ে ট্রেন ছাদে উঠে পড়লো। ততক্ষণে ট্রেন মোটামুটি চলতেও শুরু করেছে। এদিকে নোমানও একটু ভিড়ের মধ্যে পড়ে যায়। অনেক কষ্টে ভিড় ঠেলে ট্রেনের কাছে পৌঁছলো সে। সবুজ তাকে উপর থেকে ডাকলো। অনেক কষ্টে নোমানও ট্রেন ছাদে উঠল। তখন ট্রেন পুরোদমেই চলা আরম্ভ করেছে। নোমান বলল, শেষ পর্যন্ত ট্রেনটা তো ধরতে পারলাম। ট্রেনের ছাদে তারা কেউ কখনো উঠেও নি, চেষ্টাও অবশ্য করেনি কখনো, অথচ এখন একবারেই তারা দুজনেই তা পেরে গেল। আসলে বিপদে পড়লে অনেক সময় কঠিন কাজও কেমন যেন সহজ হয়ে যায়। ট্রেনে তো ওঠা গেল, যদিও ছাদে, কিন্তু টিকিট তো আর কাটতে পারলো না। তাই মনে মনে তারা ভেবে নিল, এয়ারপোর্ট পৌঁছে প্রথমেই ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে, তারপর না হয় টিকিট চেকিং এর সময় ভাড়া দিয়ে দেওয়া যাবে। সবুজ বলল, যে ভিড় দেখছি তাতে ভেতরে ঢোকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ট্রেনের ছাদে বসে বেশ বাতাস পাচ্ছিল তারা, আর বিকেলবেলায় রোদটাও একটু কমই ছিল। যেতে যেতে আশেপাশের মহাসড়কের সেই চিরচেনা যানজটও দেখতে পেল। ট্রেনের ছাদে যে কেবল তারা দুজনই তা নয়, ঈদের সময় তো বটেই, অন্যান্য সময়ও ট্রেনের ছাদে কিছু না কিছু লোকজন থাকেই। যদিও রেল কর্তৃপক্ষ ট্রেনের ছাদে ওঠা নিষেধ করেছে, তারপরও কে শোনে তার কথা? সবাই যে বাধ্য হয়ে ওঠে তাও নয়। যাই হোক, নোমান আর সবুজ একেবারে শেষ থেকে 4 নম্বর বগির উপরে ছিল। তাদের পর আর 2-1 জন ছাড়া বিশেষ কেউ নেই, তবে প্রথম দিককার বগিগুলোর উপর বেশ ভিড়। কিছুক্ষণ পর একটা ব্যাগ হাতে নিয়ে একটি লোক নোমান আর সবুজের পাশে এসে বসল। লোকটার চেহারা ফর্সা, লম্বায় মাঝারি। লোকটি বসেই নোমানকে বলল, ট্রেনের ছাদে কেন, টিকিট পাননি বুঝি? নোমান বলল, জি, আপনিও? লোকটি বলল, আমি আসলে ইচ্ছে করেই টিকিট করিনি, অনেকদিন ধরে ভাবছিলাম ট্রেনের ছাদে চড়ে বাড়ি যাব, এবার তাই উঠেই পড়লাম। আচ্ছা, আপনি কোথায় নামবেন? নোমান সবুজকে দেখেই বলল, আমরা দুজনেই সোনাইমুড়ি নামব। আপনি? লোকটি বলল, আমি কুমিল্লায়। আপনারা কি একসাথে থাকেন? সম্পর্ক কি আপনাদের? নোমান বলল, আমরা বন্ধু, বক্সিবাজারের একটা মেসে থাকে, আমি নোমান আর ও সবুজ। লোকটি বলল, আমি করিম, ছোট্ট একটা অফিসে কাজ করি, বেতনও অল্প, আর থাকি মহাখালীতে। বিয়ে করিনি অবশ্য এখনো, বাড়ি থেকে খুব জোরাজোরি চলছে। আচ্ছা, আপনারা কি জব করেন? বেতন কত পান? হঠাৎ এমন ধরনের প্রশ্ন করায় সবুজ খুব বিরক্ত হচ্ছিল, তবে নোমান বিরক্ত না হয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে গেল। করিমের সাথে নোমান বেশ খানিকক্ষণ কথা বলে গেল। লোকটা কেমন যেন একটু রহস্যজনক, কেমন কেমন করে যেন কথা বলে আর উদ্ভট সব প্রশ্ন। যাই হোক, এরই মধ্যে ট্রেন এয়ারপোর্টে এসে পৌঁছালো। এখানেও কমলাপুরের চেয়ে ভিড় কিছু কম নয়। তবুও সবুজ নেমে গিয়ে অনেক চেষ্টা করলো যে অন্তত দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা পাওয়া যায় কিনা। কিন্তু না, প্রত্যেক দরজার সামনেই প্রচুর ভিড়, কেউ ঢুকতেই দিচ্ছে না ভিতরে। ক্রমশ যেন মানুষ বেড়ে চলেছে। বিফল হয়ে আবার সে ছাদেই উঠে পড়ল। নোমান বলল, কি রে, কোনো ব্যবস্থা হলো না? সবুজ বলল, ঈদের এখনো 5 দিন বাকি, মনে হচ্ছে সবার আজকেই যেতে হবে, মেজাজটাই খারাপ। করিম হঠাৎ বলে উঠল, অসুবিধা কি, এখানেই তো ভালো, বাতাস বইছে, চারদিক খোলামেলা, আমরা গল্প করতে করতে দেখবেন কখন পৌঁছে গেছি। নোমান বলল, এছাড়া আর কি বা উপায় আছে। যা হোক, ট্রেন আবার চলতে শুরু করল। ইফতারের সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আজানের পর নোমান আর সবুজ ব্যাগ থেকে তাদের খাবারগুলো বের করল। করিমও তার ব্যাগ থেকে খাবার বের করছিল। এমন সময় হঠাৎ করিমের ব্যাগের দিকে নজর গেল নোমানের। দেখল ব্যাগের ভিতর বেশ বড় সড়ো একটা ছুরি। স্বাভাবিক কাজকর্ম করতে এত বড় ছুরি সাধারণত দরকার হয় না। তাহলে করিমের কাছে এত বড় ছুরি কেন, প্রশ্ন করতে গিয়েও করল না নোমান। ইফতার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিল তারা। ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আকাশ বেশ পরিষ্কার, চারপাশে খুব বাতাস, তবে অন্ধকারের ঘনত্ব যেন ক্রমেই বাড়ছে। মাঝে মধ্যে যখন অনেক গাছপালা আর নীরব নিস্তব্ধ গ্রামের ভিতর দিয়ে ট্রেন চলে, তখন যেন কেমন গা ছমছম করে ওঠে। 2-3টা জোনাকি পোকাও দেখা যাচ্ছে। করিম আবার কথা বলা শুরু করলো। কথা মাঝখানে হঠাৎই করিম বলল, আচ্ছা নোমান, ছুরি নিয়ে খেলা করতে আপনার কেমন লাগে? নোমান একটু যেন থতমত খেল, ঝোঁক গিলে বলল, ছুরি নিয়ে কি আবার খেলা করা যায় নাকি? তাছাড়া এসব কাজ তো সার্কাসের লোকজন করে থাকে। করিম বলল, তবু আমার ছুরি নিয়ে খেলতে বেশ লাগে, কিছু ম্যাজিকও আমি জানি অবশ্য। বলতে বলতেই তার ব্যাগ থেকে সেই ছুরিটা বের করলো, যেটা নোমান বেশ আগেই দেখেছে। ছুরিটা দেখেই সবুজ একটু ঘাবড়ে গেল। করিম বলল, ঘাবড়ানোর কিচ্ছু নেই, সাইজ একটু বড় করেই বানিয়েছি, পুরো 2000 টাকা লেগেছে। এই বলেই সেটা আবার ব্যাগে রাখলো সে। আর বলল, শিখবেন নাকি ম্যাজিক? তাহলে সময় করে একবার আমার বাসায় আসবেন। সবুজ বলল, ভাই, আমরা এইসব আলতু ফালতু ম্যাজিক ফ্যাজিক শিখতে চাই না। এই প্রথম সবুজ করিমের সাথে কোনো কথা বলল। তাকে প্রথম থেকেই কেমন যেন মনে হচ্ছিল সবুজের। কিন্তু কথাটা বলে কি সবুজ ভুল করলো? কে জানতো করিম এত ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সবুজের দিকে তাকাবে। রেগে গিয়ে করিম বলে উঠল, ফালতু মানে কি বলতে চান আপনি? আমি ফালতু কাজ করি? দেখুন, আমাকে রাগাবেন না, রেগে গেলে কিন্তু আমি অনেক কিছু করে ফেলি। রীতিমতো ঝগড়াই শুরু হলো। নোমান অনেক কষ্টে দুজনকে থামাল। করিমকে দেখলে বেশ সাহসীও মনে হয়। ট্রেন চলতে চলতে আশুগঞ্জ, ভৈরব ব্রিজ, আখাউড়া পেরিয়ে গেছে। হঠাৎ সবুজের টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। কিন্তু চলন্ত ট্রেন থেকে তো আর ট্রেনের ভেতরে টয়লেটে যাওয়া সম্ভব না, তাই সে সেটা চেপে রেখে মনে মনে ভাবল, ব্রাহ্মণবাড়ি আসলে লোকজন কিছুটা কমবে, তখন টয়লেট ছেড়ে আসা যাবে। এটা মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ ট্রেনের প্রথম দিককার বগিগুলোর উপর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসলো। মনে হয় কোনো সমস্যা হয়েছে, কিন্তু তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। 6-7 জন তাগড়া ছেলে কারোর সাথে কথা বলছে। যাই হোক, ওদিকে আর বেশি নজর দিল না তারা। কিছুক্ষণের মধ্যে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছল। নোমানকে রেখে সবুজ নিচে নামল। অনেক লোকই তখন নেমে যাচ্ছে, আবার কিছু লোক উঠছেও। এবার ভিড় ঠেলে অনেক কষ্টে ভেতরে ঢুকতে পারল সবুজ। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে টয়লেটের কাছে এলো। দরজা অনেক ঠেলাঠেলি করে বুঝতে পারলো ভেতরে কেউ আছে, তাই ওখানেই অপেক্ষা করলো সে। ভিড় ঠেলে আর সামনে এগোতে ইচ্ছে করছে না, কিন্তু 3-4 মিনিট পার হয়ে গেলেও ভেতর থেকে কেউ বের হচ্ছে না। সবুজ আবারও ঠেলাঠেলি করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই এলো না। শেষমেশ বের হলো একজন মহিলা, তাই আর বেশি কিছু বলতে পারলো না সে। শুধু একটা বিরক্তির ভাব দেখিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতে ঢুকতেই ট্রেনের হুইসেল বেজে উঠল।
বেশ চমৎকার একটা রহস্যজনক গল্প শুনছি আজকে আমরা কুয়াশায়। সেটা যে পাঠিয়েছে তার নাম হচ্ছে কাজী জাহিদ আল নূর ফাহিম, এবং পড়ে শোনাচ্ছে সে। তবে খুব ইন্টারেস্টিং জায়গায় এসে গল্পটা থেমে গেছে না, গল্পটা প্রথম পার্ট শেষ হয়েছে। এইভাবে বন্ধুদের একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি, যেহেতু ট্রেন নিয়ে গল্প, বেশ বোঝাই যাচ্ছে কি যেন কিছু একটা আছে, কিছু একটা হবে। তো ট্রেন নিয়ে খুব বিখ্যাত একটা রহস্য উপন্যাস আছে যেটা নিয়ে পরবর্তীতে ছবি করা হয়েছে, সেই উপন্যাসটির নাম কি? সেই উপন্যাসের নামে এবং ছবির নাম একই, ছবিতে আর নাম পাল্টানো হয়নি, একই নাম রাখা হয়েছে। খুবই বিখ্যাত ইংরেজি অবশ্যই, এবং যিনি লিখেছেন তিনি অত্যন্ত বিখ্যাত লেখক। লেখকের নাম এবং উপন্যাসটির নাম আমাকে লিখে পাঠাতে হবে। যে বন্ধু লিখে পাঠাবে তার জন্য অবশ্যই একটা সারপ্রাইজ আছে, সেটা পরে জানাচ্ছি, কিন্তু আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই। তার আগে যে কোনো মোবাইল থেকে 221-এ পাঠাতে হবে, মেসেজ অপশনে গিয়ে ABC লিখে তারপরে ছবির নাম এবং রাইটারের নাম লিখে, ছবির নাম অর্থাৎ উপন্যাসটার নাম আর ছবির নাম একই, তাই বলছি আবারও, নামটি লিখে এবং লেখকের নাম লিখে তোমার বা আপনার নাম সহ পাঠিয়ে দিতে হবে। আবার বলছি 221-এ পাঠাতে হবে। আর যে স্বামীর আছে কুয়াশায় চলছে ABC রেডিও FM 89.2 তে, আমার সঙ্গে যারা আছেন সঙ্গেই থাকবেন, আমাকে আরো লিখে পাঠান আর যে স্বামীর ফ্যান পেজ এবং ABC ফ্যান পেজে। ছোট্ট একটা বিরতি নিয়ে আর কোনো কথা না বলে পরের পর্বে চলে যাবো, সঙ্গেই থাকবেন।
সবুজ তার কাজ সারতে সারতে ট্রেনের গতি বেড়ে চলল। এই মহিলার উপর এখন ভীষণ রাগ হচ্ছে তার, তার জন্যই তো দেরি হয়ে গেল। চলন্ত ট্রেন থেকে আবার ছাদে ওঠা নিরাপদে মনে করল না সে। তাছাড়া এখন মোটামুটি ভেতরে দাঁড়িয়ে থাকার মতো জায়গাও আছে। হঠাৎ সেই মহিলাকে দেখতে পেয়ে সবুজের রাগ যেন আরো বাড়ল। হেঁটে তার কাছে আসলো সবুজ, গিয়ে সরাসরি তাকে বলল, আপনার পেটে কি কিছু ঢুকেছিল নাকি কোনো খপ্পরে পড়েছেন? এতক্ষণ যে আপনি টয়লেটে থাকলেন তাতে তো আমার বিশাল ক্ষতি হলো। ওই মহিলাটি বলল, আপনার আবার কি ক্ষতি করলাম আমি? সবুজ বলল, সেটা তো আপনার জানার কথা নয়, আমি ছিলাম ট্রেনের ছাদে, ওখানে আমার বন্ধু, আর এখন এখনই তো ভালো ভেতরে আছেন। আরে আমার ভালো আপনি কি বুঝবেন? রীতিমতো ঝগড়াই শুরু হলো, কিন্তু তাদের এই ঝগড়ার বিচ্ছেদ ঘটালো দুটো বাচ্চা মেয়ে। ওই বগির পেছন দিক থেকে দুটো বাচ্চা মেয়ে জোরে জোরে কেঁদে উঠল। একজনের বয়স 1-2 বছর, আরেকজনের 4-5 বছর হবে। সবাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বড় বাচ্চাটি কিছু বলতে গিয়েও ভয়ে যেন বলতে পারছে না। বেশ কিছুক্ষণ পর শান্ত হলে তারা বলল যে ট্রেনের উপর থেকে বড় কিছু একটা পড়তে দেখেছে, তারা খুবই ভয় পেয়েছে। ওদের বাবা ওদের ভয় কাটানোর জন্য বলল, ওসব কিচ্ছু না মামুনি, এই তো আমরা একটু পরেই দাদু বাড়ি পৌঁছাবো, আর একটু পথ বাকি। ছোট মেয়েটি বলল, আব্বু আমি চকলেট খাবো। চকলেট খাবে? আচ্ছা আমি নিয়ে আসছি, বলি চকলেটের খোঁজ করতে তিনি উঠলেন। এদিকে সবুজ নোমানকে ফোন করেই যাচ্ছে এটা জানানোর জন্য যে সে নিরাপদে আছে, কিন্তু কি হলো নোমানের, সে তো ফোন রিসিভ করছে না, সমস্যাটা কি? সবুজ বেশ চিন্তায় পড়ল। পরের স্টেশন কখন আসবে সেটাই এখন ভাবছে সে। পরের স্টেশন আসার আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনকে সাইড দেবার জন্য তাদের ট্রেনটি কিছুক্ষণ থামল। এই ফাঁকে সবুজ আবার ট্রেনের ছাদে উঠল। উঠে সে একটু অবাকই হল, দেখল ছাদে আগের চেয়ে লোকজন অনেক কম। সবচেয়ে অবাক হলো তখন যখন দেখল নোমান বা করিম দুজনের কেউই নেই। আশেপাশে অনেকবার তাকালো সে, কিন্তু কোনো হদিস পেল না কারোর। আগের চেয়ে পরিবেশটাও যেন কেমন থমথমে। সবুজের মাথায় তখন অনেক কিছুই চলছে, সে কিছুতেই বুঝতে পারছিল না যে তারা দুজন কোথায়। এর মধ্যে আরো কয়েকবার ফোন করলো সে নোমানকে, কিন্তু না, ফোন রিসিভ করছে না। সবুজের একটু সন্দেহ হলো করিম লোকটার উপর। দুজন একসাথেই ছিল অথচ কেউ নেই এখন। করিম লোকটাকে সবুজের প্রথম থেকেই সুবিধার মনে হয়নি, কেমন অদ্ভুত আর রহস্যজনক লোক, কেমন যেন কথাবার্তা, আবার ছুরি নিয়ে খেলা করতে নাকি পছন্দ করে। সন্দেহ করিমের উপরই বারবার যাচ্ছে তার। করিমে কি নোমানের কোনো ক্ষতি করলো নাকি অন্য কোনো রহস্য লুকিয়েছে এতে? নোমান তো কোনো তর্ক বা খারাপ ব্যবহার করেনি লোকটার সাথে, বরং সবুজের সাথে যখন তার ঝগড়া হচ্ছিল তখন নোমানই তো তা মিটমাট করে দিল, আর লোকটাও তো পরিচিত নয়, তাই পূর্বের শত্রুতার জের ধরে কিছু করবে তাই বা কেন হবে? না, সবুজ আর ভাবতে পারছে না, ট্রেন ততক্ষণেও ছাড়েনি। ট্রেনের ছাদে বসে সবুজ নিচে তাকিয়ে দেখল একটা কুকুর ঘাসের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হঠাৎ আর একটা কুকুর এসে তার ঘুমটা ভাঙলো আর শুরু হলো মারামারি। ঘুমিয়ে থাকা কুকুরটা তো ওই কুকুরের কোনো ক্ষতি করেনি, তাহলে কেনই বা কুকুরটি সে তার শান্তির ঘুমটি কেড়ে নিল? ইতর প্রাণীদের ক্ষেত্রে এমন হতেই পারে। সবুজ এই ঘটনার সাথে নোমান আর করিমের সাদৃশ্য খোঁজার চেষ্টা করছে। নোমানও তো করিমের কোনো ক্ষতি করেনি, তাহলে এমন সময় বিপরীত দিক থেকে আসা সেই ট্রেনটি চলে গেল, তাদের ট্রেনটাও ছেড়ে দিল। সবুজের বেশ ভয় ভয় লাগছিল, নোমানের বাবা মাকে কি জবাব দেবে সে, তাই চিন্তা হচ্ছিল তার। ট্রেনের ছাদে ওঠাই ভুল হয়েছে বলে তার মনে হচ্ছে এখন। এসব চিন্তা করতে করতে একটু হাত পা ছড়িয়ে বসলো সবুজ, যেখানে হাতটা রাখলো সেখান থেকে একটু ভেজা। একটু যেন ঠান্ডা। হাতটা উঠিয়ে চোখের কাছে আনতেই সে থতমত খেয়ে গেল। তার ডান হাতে স্পষ্ট রক্তের দাগ। কোত্থেকে আসলো এই রক্ত? এটা মানুষের রক্ত নাকি অন্য কোনো প্রাণীর? ট্রেনের ছাদে এত রাতে কোনো প্রাণীর তো আসার কথা না। এখানে তো নোমান আর করিমই ছিল, আর তো কারোর থাকার কথা নয়। তাহলে সবুজ যেন ধরে নিল নোমান খুন হয়েছে এবং তা করিমেরই হাতে। এটা ভাবার একমাত্র কারণ করিমের কাছে ছুরি ছিল এবং সেটাই সে সদ্ব্যবহার করেছে। এসব ভাবতে ভাবতে সবুজের মন বিষণ্ণতায় অস্থিরতায় ভরে উঠছিল। কান্না পাচ্ছে তার খুব। ছোটবেলার যে একমাত্র ঘনিষ্ঠ বন্ধু সে নোমান কিনা এভাবে খুন হবে? আর একটা কথা মনে করে সবুজ আরো নিশ্চিন্ত হলো যে নোমান খুন হয়েছে, আর তা হলো ট্রেনের ভেতরের বাচ্চা দুটো নাকি দেখেছে ট্রেনের ছাপ থেকে ভারী কিছু পড়ছে। তাহলে সেটাই কি নোমান? কি অপরাধ ছিল নোমানের? কেনই বা করিম তাকে খুন করলো? সামান্য দুটো ব্যাগের জন্যই কি? তেমন মূল্যবান কিছু তো ছিল না ব্যাগে। মানুষ কি এমনই লোভী? ট্রেন তার আপন গতিতে চলছে। প্রায় অনেকক্ষণ ধরে সবুজ একা আর অন্য মনস্ক। ট্রেন কুমিল্লা স্টেশনে এসে থামল রাত 10টায়। সবুজ অনেক সাবধানে কড়া নজর রেখে খুঁজতে লাগলো করিমকে, কারণ তার এখানেই নামার কথা। ট্রেন অনেকক্ষণই ছিল কিন্তু করিমকে দেখতে পেল না সবুজ। ট্রেন আবারও চলতে শুরু করেছে। এদিকে নোমানের মা অনেকক্ষণ ধরে নোমানকে ফোন করছে কিন্তু পাচ্ছিল না। শেষমেশ সবুজকেই ফোন করলো। সবুজ ফোন ধরে বেশ হাসি খুশি ভাবেই কথা বলল। যখন নোমানের মা নোমানের কথা জিজ্ঞাসা করলো তখন সবুজ বলল, নোমান? ও নোমান তো খালাম্মা টয়লেটে, কথাটা বেশ কাঁপা স্বরে বলল সবুজ। তারপর নোমানের মা বলল, আচ্ছা ও আসলে ফোন করতে বইল। এটা বলেই তিনি ফোন রাখলেন। সবুজ কিভাবে পরিস্থিতি সামাল দেবে কিচ্ছু বুঝতে পারছে না। সারাক্ষণ তার মনে হচ্ছে তার প্রিয় বন্ধুর কথা। রাত 12টা বাজার একটু আগেই ট্রেন সোনাইমুড়ি স্টেশনে এসে থামল। ট্রেন থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে বাড়ির দিকে চলল সবুজ। বাড়ি পৌঁছেই সবার সাথে কথা বলল, কিন্তু নোমানের ঘটনাটি কাউকে কিচ্ছু বলল না। হঠাৎ রাত 2টার সময় নোমানের মা আবার ফোন করলো তাকে। সবুজ ফোন ধরেই বলল, খালাম্মা আসলে আসতে একটু দেরি হয়েছে, তাই নোমান আমাদের বাসায় থেকে গেছে আজ, আর তাছাড়া ওর পায়েও একটু ব্যথা পেয়েছে। কথা শেষ না করতেই নোমানের মা বলল, তাই বলে মায়ের কাছে না এসে? ফোনটা রেখে দিলেন নোমানের মা। ছেলের উপর একটু অভিমানী কেন হল? ভোর রাতে সবুজ যখন সেহরি খেতে উঠল তখন সবাইকে কথাটা বলল। সবুজের বাসার সবাই খুবই দুঃখ পেল, বিশেষ করে সবুজের একেবারে ছোট বোনটা তো কেঁদেই ফেলল, তাকে অনেক আদর করত নোমান। যা হোক, সকালে খুব তাড়াতাড়ি নোমানদের বাড়ি গেল সবুজ। নোমানের মা সবুজকে একা দেখে একটু কেমন যেন হয়ে গেল। সবুজকে জিজ্ঞাসা করলেন, নোমান কই সবুজ? সবুজ মাথা নিচু করে অশ্রু লুকানোর চেষ্টা করল। নোমানের মাকে স্থির হয়ে বসতে বলে সবুজ আস্তে আস্তে গতকালকে সব ঘটনা খুলে বলল। ছেলের এমন কথা শুনে নোমানের মা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। সবুজ বলল, খালাম্মা আপনি কাঁদবেন না, আমি থানায় খবর দিয়েছি। তারা বলেছে ব্রাহ্মণবাড়িয়ার পরের অংশে খুঁজে দেখবে নোমানের লাশটা পাওয়া যায় কিনা। অন্তত লাশটা পেলেও মনটাকে সান্ত্বনা দেওয়া যাবে। সেদিন সন্ধ্যায় ইফতার শেষে বাংলা বাজারে যায় সবুজ, স্থানীয় বিখ্যাত বাজার। ওখানে এক পরিচিত দোকানে চা খেতে ঢুকলো সে। চা খাওয়ার মাঝখানে একজন লোক আসলো, তার হাতের কবজিতে ব্যান্ডেজ করা। সবুজের দিকে তাকিয়ে সে সবুজকে বলল, আপনি গতকাল ট্রেনে করে ঢাকা থেকে এসেছেন? সবুজ বলল, জি। আপনি? লোকটি বলল, আমিও ট্রেনের ছাদে উঠেছিলেন দেখেছি। আচ্ছা, আপনার সাথে বসা আরো দুজনকে দেখেছিলাম, ওনারা কারা? সবুজ বলল, একজন আমার বন্ধু নোমান, আর একজন আমাদের অপরিচিত। কিন্তু দুঃখের কথা কি আর বলবো ভাই, ওই লোকটা আমার বন্ধুকে খুন করেছে। লোকটি বলল, আপনার বন্ধুর চেহারা কিরকম ছিল বলুন তো? সবুজ বলল, লম্বাটে মুখ, শ্যামবর্ণ, গায়ে নীল শার্ট ছিল। লোকটি বলল, আপনি বোধহয় ভুল করছেন, উনি যদি আপনার বন্ধু হয়ে থাকেন তাহলে তো উনি খুন হননি। সবুজ চোখ বড় বড় করে বলল, কি বলছেন আপনি? আপনি তো ওখানে ছিলেন তখন, কি ঘটেছিল? লোকটি বলল, জি আমি পুরো ঘটনারই সাক্ষী। কি ঘটেছিল সেদিন? নোমানে কি খুন হয়েছে নাকি করিম নামের লোকটা? পুরো ঘটনাটি জানা গেল ওই লোকটির কাছ থেকে। ওই দিন যখন সবুজ ব্রাহ্মণবাড়িয়ে এসে টয়লেটে যাবার জন্য ট্রেনের ভেতরে ঢুকেছিল, তার কিছুক্ষণ পরই কিছু তাগড়া ছেলে হাতে ব্যান্ডেজ করা লোকটির পাশে এসে দাঁড়ায়। তাদের চোখে মুখে স্পষ্ট সন্ত্রাসীর ছাপ। একজন সিগারেট টানছিল, দু তিনজনের হাতে ছিল ছুরি। তারা ওই লোকটিকে বলল, ওই কোনো ধরনের শব্দ করবি না, বাঁচতে চাইলে যা কিছু আছে বাইর কর। লোকটি কিছুটা বুঝতে পেরেও বলল, তোমরা কারা? ছেলেগুলোর একজন বলে উঠল, বেশি কথা না বলে যা করতে বলেছি কর, হাতের ঘড়ি খোল, মানি ব্যাগ দে, মোবাইল দে, জলদি। লোকটি প্রথমে দিতে না চাইলে ওদের একজন রেগে গিয়ে তার হাতে ছুরি চালিয়ে দিল। প্রচন্ড রক্তক্ষরণ আর ব্যথায় কাতরাচ্ছিল লোকটি। এই ঘটনাটি পুরো দেখেছিল নোমান আর করিম নামে সেই লোকটা। করিম লোকটির ওই অবস্থা দেখে দাঁড়িয়ে জোরে বলল, এই তোরা কারা রে? চিন্তাই করার জায়গা পেলি না? ট্রেনের ছাদে উঠেও। ওই ছেলেগুলো তখন আস্তে আস্তে এগিয়ে এলো করিমের কাছে। ততক্ষণে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক দূরে এগিয়েছে। ছেলেগুলো কাছে আসতেই করিম যেন আরো রেগে গেল। ছেলেগুলো বলল, এত চিৎকার করস কেন? সাইজ করে দিব কিন্তু, যা আছে ভালোই ভালোই বের কর। নোমানের দিকে তখন তাদের খেয়ালই নেই। নোমানও ভয়ে আল্লাহর নাম স্মরণ করছে। করিম বলল, সাইজ করবি মানে কি সাইজ করবি? জানিস আমি কে? একেবারে জেলখানায় সারা জীবন পচিয়ে মারব। তখন আর এ জন্মে কেন, পরজীবনেও এসব চিন্তা মাথায় আসবে না। এই কথাগুলো বলা শেষ হওয়া মাত্রই ওদের একজন করিমের হাত থেকে তার ব্যাগটা কেড়ে নিয়ে দ্রুত তার গলায় ছুরি চালিয়ে দিল আর ধাক্কা দিয়ে ফেলে দিল ট্রেন থেকে। এই নির্মম দৃশ্য নোমান সহ্য করতে পারলো না। সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে ট্রেনের শেষের দিকে দৌড় দিল। তারপর কিছু চিন্তা না করে ট্রেনের ছাপ থেকে লাফ দিল নিচে। ওই ছেলেগুলো আর ধরতে পারলো না নোমানকে, শুধু বলল, ইস, মালটা উড়াল দিল। সবুজ এইসব ঘটনা শুনে হতবাক হয়ে গেল আর মনে মনে ভাবল, যদি নোমান খুন না হয়ে থাকে তাহলে কি বেঁচে আছে? যা হোক, ঘটনা সে লোকটির কাছ থেকে জানার পর তাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা দিল সবুজ। নোমানের বাবা মাকেও ঘটনাটি বলল। তাদেরও প্রশ্ন, নোমান তাহলে কোথায়? ও কি বেঁচে আছে? তিন দিন পরের ঘটনা, ঈদের চাঁদ দেখা গেছে সন্ধ্যায়, আগামীকালই সেই খুশির ঈদ। কিন্তু মন একদমই খারাপ সবুজের, কারণ তার প্রিয় বন্ধু নোমান কাছে নেই। ফিরে আসবে কিনা তারও ঠিক নেই। মন খারাপ করে সে শুয়েছিল বিছানায়। এমন সময় হঠাৎ তার ফোন বেজে উঠল। ধরতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু যখন স্ক্রিনের উপর নাম্বারটা দেখল তখনই ধরফর করে উঠে বসলো সে। এটা তো নোমানের নাম্বার। রিসিভ করে হ্যালো বলল সবুজ। উপাস থেকে ভেসে আসলো নোমানের কণ্ঠ, নোমান তাহলে বেঁচে আছে? তারপর বিস্তারিত সব খুলে বলল নোমান। তা ছিল অনেকটা এমন, নোমান ট্রেন থেকে লাফ দেওয়ার পর প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখে সে হাসপাতালের বেডে, কয়েকজন লোক তার আশেপাশে দাঁড়িয়ে। তাদের কাছ থেকে পরে নোমান জানতে পারে, রাতে ওরা কয়েকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় নোমানকে রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে। এরপর ধরাধরি করে ভ্যান গাড়িতে তোলে এবং তাকে হাসপাতালে নিয়ে আসে। মাঝখানে নাকি একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু কিছু বলার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেলে সে। শেষে নোমান সবুজকে বলল, আমি এখন সুস্থ আছি আর এক্ষুনি বাসে করে রওনা করছি, আশা করি তাড়াতাড়ি চলে আসব। আব্বা আর আম্মাকে চিন্তা করতে নিষেধ করিস। সবুজ জলদি নোমানের বাড়ি গিয়ে নোমানের মাকে সব খুলে বলল। ছেলে বেঁচে আছে শুনে নোমানের মা আনন্দের অশ্রু ফেলল। আর এদিকে থানা থেকে পুলিশও ফোন করে জানালো তারা একজনের লাশ উদ্ধার করতে পেরেছে। তার গলা অর্ধেকের মতো কাটা আর অনেকদিন হয়ে যাওয়াতে চেহারাও বিকৃত। সবুজ তাদের জানালো যে ওই লাশ তার বন্ধু নয়, সে ছিল তাদেরই সফর সঙ্গী। সর্বশেষ পুলিশ জানালো তারা জোর তৎপরতা চালাচ্ছে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করবার জন্য। রাত 11টার মধ্যেই নোমান গ্রামে ফিরে আসলো। তার বাবা মা তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করল। পরদিন ঈদের নামাজ শেষে তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করল। নিরাপরাধ করিম লোকটির রুহের মাগফিরাত কামনা করল এবং আর কখনোই ট্রেনের ছাদে না ওঠার শপথ নিল।
প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই গল্পের লেখক, যার নাম হচ্ছে কাজী জাহিদ আল নূর ফাহিম। গল্পের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে গল্পটা যে ভয়ের ভূতের কোনো কিছু না, কিন্তু রহস্য আছে। একেবারে শেষতে এসে বোঝা গেল, আমি কিন্তু বুঝতেই পারিনি, আমি ধরেই নিয়েছিলাম যে নোমান মারা গিয়েছে এবং করিমও যে মারা গিয়েছে শুরুতে সেটা বুঝতে পারিনি। প্রতিটা মুহূর্তে মানুষের এরপরে কি এটা হবে, অনেক রকম প্রেডিকশন করছিলাম কিন্তু দেখলাম যে একটা প্রেডিকশনও ঠিক হয়নি। কিন্তু অন্য যাদেরকে বলেছিলাম লিখে পাঠাতে, যে খুবই বিখ্যাত একজনের উপন্যাস, যেটা যে নামটা আমি বলছি, অনেকগুলো নাম আমি দেখতে পাচ্ছি, এখন বলবো না, যে একই নামে ছবি হয়েছে এবং সেই নামে একটা অনেক বড় রহস্য, বিখ্যাত রহস্য উপন্যাস আছে। আর সেই ছবিটার বড় রহস্য উপন্যাসটির নাম কি এবং লেখকের নাম কি সেটা লিখে পাঠাতে হবে। অনেক নাম চলে এসেছে ইতিমধ্যে, আমি খুবই ইন্টারেস্টিং কিছু নাম দেখতে পাচ্ছি, যেগুলো দু একটা নাম আমার অবশ্যই অনেকগুলো নাম জানা আছে, কয়েকটা নাম আছে জানা নেই। তো খুব ইচ্ছে যে বইগুলো আমি কালেক্ট করে পড়বো। তো এইভাবেই বোধ হয় আসলে মাইন্ড শেয়ারিং এর ব্যাপারে চলে আসে, বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা যায়, অনেক রকম অনেক ইন্টারেস্টিং সব এসএমএস পাঠে। তো আরো বলছি আরো লিখে পাঠাও প্লিজ, বা লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 222-এ প্রথমে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে উপন্যাসটির নাম এবং লেখকের নাম লিখে পাঠাতে হবে, অবশ্যই আপনার নাম সহ। আর রাজেশ স্বামীর ফ্যান পেজও লেখা যেতে পারে, এবিসি রেডিও ফ্যান পেজও লেখা যেতে পারে। একদম শেষে যে সারপ্রাইজটা আছে সেটা একেবারে শেষে, আমাদের কুয়াশার যে মূল কাহিনী সেটা শেষ হওয়ার পরেই আমি জানাবো, কিন্তু তার আগে অনেক অনেক বেশি লিখতে থাকুন আমাকে নাম সহ। ফিরে আসছি একটু পর, ছোট্ট বিরতি নেব, তারপরে আরো একবার স্বাগত জানাচ্ছি রহস্যের আয়োজন কুয়াশা, এবং সঙ্গে আছি আমি শর্মিন, আর শুনছেন এবিসি রেডিও 90.2। আজকে একটা কুইজ দিয়েছিলাম বন্ধু শ্রোতা বন্ধুর পাঠানোর গল্পটা ছিল ট্রেন নিয়ে, যে ট্রেন নিয়ে একটা বিখ্যাত রহস্য উপন্যাস আছে, অত্যন্ত বিখ্যাত, যে একদম বিখ্যাত লেখকের, যেটি নিয়ে পরবর্তীতে একটা চলচ্চিত্র হয়েছে, সেটাও খুবই বিখ্যাত, এবং খুব একজন বিখ্যাত অভিনেতা সেই ছবিতে চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলেছিলাম বন্ধুদেরকে নাম লিখে পাঠাতে, অনেকেই নাম লিখে পাঠিয়েছেন এবং অনেক ভালো ভালো নাম পেয়েছে কিছু, কিন্তু আমি যে নামটি চেয়েছিলাম সঠিক নাম সেটাও দেখছি স্ক্রিনে, যে সারপ্রাইজটা আমি দেব বলেছিলাম সেটা হচ্ছে সঠিক নাম পাঠানোর দুজন বন্ধুর সঙ্গে আমাদের কুয়াশার আয়োজনে একদম শেষে, অর্থাৎ কুয়াশার যে মূল কাহিনী সেটা শেষ হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে আমি ফোনে কথা বলবো, এটাই হচ্ছে সারপ্রাইজ। তো তার আগে আমি একটু দেখতে চাচ্ছি, আবারও বলছি প্লিজ আমাকে লিখে পাঠান 222-এ যে কোনো মোবাইল থেকে ট্রেন নিয়ে সেই বিখ্যাত রহস্য উপন্যাসের নাম এবং লেখকের নাম। শ্যামিন আছি সাথে, চলে যাচ্ছে আজকের কুয়াশার মূল গল্পে, মূল কাহিনীতে, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছেন সবাই। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি যে আরো আমাকে লিখে পাঠানো যেতে পারে আর যে শ্যামিনের ফ্যান পেজে এবং এবিসি রেডিও ফ্যান পেজে, কিন্তু কুইজের উত্তর একমাত্র 222-এ পাঠাতে হবে, যে কোনো মোবাইল থেকে। তার আগে এবিসি লিখে গল্পের নাম, উপন্যাসটির নাম এবং লেখকের নাম এবং আপনার নাম সহ পাঠাবেন। তো আমরা আজকে যে গল্পটা শোনাচ্ছি সেটা শুরু হোক, তারপরে ফিরে এসে মাঝখানে যখন ব্রেক থাকবে তখন কথা বলছি। মানুষ কখনই একা থাকতে পারে না, ছোটবেলায় আমরা সবাই পড়েছি মানুষের একা থাকতে না পারার প্রবণতা থেকে সমাজের সৃষ্টি। সুতরাং মানুষ একে অন্যের সঙ্গ চায়, এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এটাও সত্যি, আমরা সকলের মাঝে থেকেও অনেক সময় একা থাকি। বাংলা একটা চমৎকার কথাই আছে, জনারণ্যে নির্জনতা। এই নির্জনতা অনেক সময় আমরা কেউ কেউ স্বাভাবিকভাবে নিতে পারি, আবার কেউ পারিও না। নির্জনতা, নিরাবতা, শব্দহীনতার আতঙ্ক আমাদের পেয়ে বসে, আমরা ভয় পাই। তাই এই সময়গুলোতেও আমরা কাউকে না কাউকে সাথে নিতে চাই ভালো থাকার জন্য, সেই সঙ্গীটি হোক শরীরী বা অশরীরী। আমাদের কুয়াশায় আজকের গল্প এমনই এক ঘটনা। আজ থেকে বছর পাঁচেক আগে তিথি আর স্বামীর বিয়ে হয়, প্রেমের বিয়ে নয়, একেবারে ঘটক ধরে বিয়ে। কিন্তু দুই পরিবারই পছন্দ করে দুই পরিবারকে। স্বামীর পেশায় ডাক্তার, মা বাবা ভাই বোন নিয়ে পরিপূর্ণ সুখী সংসার। স্বামীর বাবাও একজন ডাক্তার, মা গৃহিণী কিন্তু উচ্চশিক্ষিত, আর ছোট বোন ডেন্টালে পড়ছে, আর সবচেয়ে ছোট ভাই খানিকটা অটিস্টিক, সে বাড়িতেই থাকে। স্বামী মার তার পরিবারের ইচ্ছে ছিল এমন একটি মেয়ে পরিবারের বউ হয়ে আসবে যে সুন্দরী, শিক্ষিতা এবং শান্ত শিষ্ট, ভালো মনের মানুষ হবে। তিথি ঠিক তেমনই মেয়ে। জন্মের সময় ওর মা মারা যায়, বাবা দ্বিতীয়বার বিয়ে করেন মেয়ের দেখাশোনার জন্য, কিন্তু তিনিও এক দুর্ঘটনায় মারা যান। এরপর আর তিথির বাবা বিয়ে করেননি, নিজেই মেয়েকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। মায়ের অভাব কখনো তিনি মেয়েকে বুঝতেই নেননি, কিন্তু সবসময় চাইতেন মেয়েকে এমন পরিবারে বিয়ে দেবেন যেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সব মিলিয়ে রমরমে পরিবার হবে। আর মিলিয়েও গেল তেমন, একেবারে রাজ্যটক যাকে বলে। তারপর বেশ ধুমধাম করে বিয়ে হলো ওদের। বিয়ের পর তিথি এসে উঠল স্বামীদের ধানমন্ডি শঙ্করের এই বাড়িতে। তিথির জন্য এ এক অন্যরকম পরিবেশ, এক পরিবারে এত মানুষ, এ যেন কল্পনার বাইরে। কখনো তো দেখেনি এমন, বিষয়টা এমনই প্রকট ছিল যে বিয়ের পরদিনই শামিমের কাছে প্রকাশ করে ফেলল।
নাস্তা করেছো?
না, তোমার জন্য ওয়েট করছিলাম।
খারাপ লাগছে না তোমার?
না, তো মানুষ বাসায় খারাপ লাগবে কেন? সবাই কত ভালো।
সাথীর সাথে কথা হয়েছে?
হ্যাঁ, তোমার বোনটা বেশ মিশুক, আর তোমার হবু বোন জামাইও বেশ ভালো। আমাকে ক্যামেরা দিয়েছে, আমাদের ছবি তুলতে কি ভালো লাগে, আমার ভিডিও করা যায়।
কে সবুজ? ছেলেটা বেশ মজার।
মাও ভালো, আর বাবুটা যা দুষ্ট।
আশা করি এখানে তোমার ভালোই লাগবে। তোমার হাতে ওটা কি, চিঠি? খুব মন দিয়ে পড়ছো। কার চিঠি?
বুড়িমার।
বুড়িমা মানে?
আমাদের এলাকায় সম্পর্কে দাদি হলে তাকে বুড়িমা বলে।
তোমার দাদি বেঁচে আছেন? কই, বিয়েতে দেখলাম না তো।
তুমি আমার নিজের দাদি না, আমি যখন ছোট ছিলাম আমাদের প্রতিবেশী ছিলেন, আমাকে ভীষণ আদর করেন। বিয়েতে আসতে পারেননি, কি যেন কাজে আটকা পড়েছিলেন, তার চিঠি একজনকে দিয়ে পাঠিয়েছেন।
কি লিখেছে? কান্নাকাটি? প্রিয় নাতনির বিয়ে হয়ে যাচ্ছে?
না না, উনি অনেক খুশি, আমাকে দেখতে উনি ঢাকায় আসবেন।
বাহ, বেশ তো, এখন চলো নাস্তা করতে যাই, সবাই নিজে ওয়েট করছে।
হ্যাঁ চলো।
আহা, যাবার আগে একটু পার্সোনালি বাই বলবে না?
মা কি করছো এখন? না, বাকি যাও।
মনে থাকে যেন।
বেশ ভালোই চলছিল স্বামী মার তিথির সংসার। অল্পদিনেই তিথি সংসারের সবার সাথে বেশ মানিয়ে নেয় নিজেকে। শামিমের মা, বাবা, ছোট বোন সাথী, এমনকি সবচেয়ে ছোট অটিস্টিক ভাই বাবলু তিথির ভক্ত হয়ে যায়। বিয়ের পর মাসখানেক এমন ভাবে কেটে যায়। দুপুরবেলাটা বাড়িতে বেশ নির্জন থাকে। বাবা ছেলে দুজনেই হাসপাতালে ডিউটিতে, মা এই সময় খেয়ে দিয়ে একটা ভাগ ঘুম দেয়। সাথী কলেজেই থাকে আর বাবলু টিভি কিংবা ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে। বিয়ের পর থেকেই তিথি এমনটি দেখে আসছে, তাই এই সময়টাতেই তিথি নিজের ঘরে একটু আরাম করে, নয়তো টিভি দেখে। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। তিথি খেয়ে দিয়ে সব গুছিয়ে একটু গা এলিয়ে দেয় বিছানায়, আর ঠিক সে সময় ডোরবেলটা বেজে ওঠে। একটু চমকে উঠে তিথি, এমন তো হয় না, এই সময় আবার কি এলো। ভাবতে ভাবতেই দরজা খুলে অবাক হয়ে যায়।
বুড়িমা, তুমি অবাক হয়ে গেছি, তোকে সারপ্রাইজ দেব বলেই এলাম।
এসো এসো, ভেতরে এসো।
অসময়ে এসে আবার বিরক্ত করলাম না তো?
কি যে বলো, এই সময় বাড়িতে তেমন কেউ থাকে না, আর মা ঘুমাচ্ছে, আর বাবলু মনে হয় গেম খেলছে।
ওরা আবার বিরক্ত হবে না তো?
আরে না, এসো তো, ওরা কেউ নিজের ঘর থেকে বেরোবে না এখন, বেরোতে বেরোতে সেই বিকেলে।
আর তোর পর কই?
আর কোথায়, বাবা ছেলে দুজনেই হাসপাতালে, চলো আমার ঘরে চলো।
হ্যাঁ তাই চল।
আমি তো জানি তুমি কারোর সাথে দেখা করো না, তোমাকে বিপদে ফেলবো কেন ভাবছো?
এখন তো তোর বিয়ে হয়েছে, নতুন সংসার, এই বুড়িকে নিয়ে হাসি থাকবি তুই।
কেন বলছো এসব? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি তো আমার সব।
পাগলে মেয়ে, বিয়ের পর সব বদলে যায়।
কিছুই বদলায় না, তুমি আমার পরপর টাইপের কথা বলো না তো।
এখন আমার কি আর দরকার আছে ভাই, এখন তো তোর সব আছে।
আমি তোমাকে ছাড়া একটু
একটুও চলতে পারবো না। ছোটবেলা থেকে তুমি আমাকে আগলে রেখেছ, আমার যত সমস্যা সব ঠিক করে দিয়েছ। তোমায় ছাড়া আমার চলবে কি করে বলো? তুমি না থাকলে আমি মরে যাব বুই মা।
ওই কথা মুখে আনবি না।
তুমি আর ছেড়ে যাবার কথা বলো না, তাহলে আর বলবো না।
আমার আমার চিঠিটা কি করেছিস?
রেখে দিয়েছি।
আর কেউ দেখিনি তো?
না। ও হ্যাঁ, শুধু শামিম দেখেছিল আমি যখন পড়ছিলাম। জিজ্ঞেস করলো কার চিঠি, বললাম তোমার, আর কিছু বলেনি।
ওই চিঠি পুড়িয়ে ফেলিস। আর আমি তো এখানে আসি, কাউকে বলবি না। আমি মানুষজন একদম পছন্দ করি না, আর তোর সাথে আমার সম্পর্কটা অন্যরকম, কেউ বুঝবে না। আমাকে অনেক গোপন বিষয় আছে, সব যেন গোপন থাকে,
কেউ জানবে না। তুমি না চাইলে আমি কাউকে বলবো না। এবার হলো তো? কথা বলতে বলতে প্রায় বিকেল হয়ে গেল। তিথির শাশুড়ি এক্ষুনি ঘুম থেকে উঠবেন, বুড়িমা যাবার জন্য উঠলেন। যাবার আগে অনেক আদর করলেন তিথিকে। তিথি বুড়িমাকে জড়িয়ে ধরল। বুড়িমার জীবনের অনেকখানি জুড়ে আছে, তিনি তিথির নিজের দাদি নন, কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াই এই ব্যক্তিটি তিথিকে সেই ছোটবেলা থেকে যেভাবে আগলে রেখেছে, তিথির বাবাও ততটা করেননি। বুড়িমাকে এগিয়ে দেবার জন্য তিথি ঘরের বাইরে এসে দেখল বাবলু ডাইনিং এ পানি খাচ্ছে। তিথি একটু হতভম্ব হয়ে গেল। আবার সে বুড়িমাকে দেখে ফেলে এই ভয়ে ঘরে ঢুকে গেল। আর বাবলু পানি খেয়ে টিভির সামনে গিয়ে বসল। তিথি সাবধানে বুড়িমাকে বিদায় দিয়ে দরজাতে লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে তার দম আটকে যাবার মতো অবস্থা হল। ওর একেবারে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তিথির শাশুড়ি।
কে বৌমা, কার সাথে কথা বলছিলে?
ফকির মনে হয় মা, সাহায্য থেকে এসেছিল।
ফকির? চারতলায় লিফট দিয়ে ফকির তো আসার কথা না।
মনে হয় সিঁড়ি এসেছিল,
কিন্তু নিচে তো দারোয়ান আছে, নিশ্চয়ই গেটটা খুলে রেখে ঘুমোচ্ছিল।
মনে হয়।
যাই হোক মা, এভাবে অপরিচিত কেউ দরজা এলে দরজা খুলো না। ঢাকায় যে কত রকম চোর বদমাস আছে, দেখা যাবে খুনটুন করে টাকা পয়সা নিয়ে চলে যাবে।
আচ্ছা ঠিক আছে, আর খুলবো না। চা খাবেন মা? চা করে দিই।
হ্যাঁ দাও। এই বাবলু, তুই সারাদিন বসে টিভি দেখছিস, ওঠ, চোখটার 12টা বাজাচ্ছে একেবারে।
বাবলুকে বকে শাশুড়ি বাথরুমে ঢুকলেন। তিথি রান্নাঘরে যাওয়ার সময় দেখলো বাবলুর দিকে আর চোখে তাকিয়ে হাসছে। আবারও বুকের ভেতরে দড়াম দড়াম হাতুড়ি পড়তে লাগলো তিথির। বাবলু বুড়িমাকে দেখে ফেলেনি তো? না দেখলে ওইভাবে হাসছে কেন? ইস, কি বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। বাবলুটা জেনে গেল ও মাকে এতক্ষণ মিথ্যে কথা বলছিল। নিজে নিজে মিথ্যে বলল, কেউ বুঝল না, খারাপ লাগে না, কিন্তু কেউ জেনে গেল মিথ্যাচারিতা, তাহলে খুব ছোট লাগে মানুষের, তিথিরও লাগছিল। ভাবলো বাবলু অ্যাবনর্মাল ছেলে, কাউকে বলবে কি, আর বললেও কেউ পাত্তা দেবে। বাবলুকে পরে কোনো একসময় বলে দিতে হবে বুড়িমার কথা সে যেন কাউকে না বলে। রাতে খাবার টেবিলে তিথির শাশুড়ি শুধু ছেলে আর ছেলের বাবাকে বললেন, গেটের দারোয়ান ইদানিং ডিউটি ফাঁকি দিয়ে দুপুরে ঘুমোচ্ছে, বাইরে ফকির মিষ্টির ওপরে এসে দরজায় নক করছে, এ ব্যাপারে যেন বাড়িওয়ালাকে জানিয়ে একটা ব্যবস্থা নেওয়া হয়। কবে কি দুর্ঘটনা ঘটে যায় সে আশঙ্কার কথাও জানালেন। রাতে বাবলু আর সাথী একই ঘরে ঘুমায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায়। সাথে ঘরে ঢুকে দেখল বাবলু বিছানায় বই খাতা বিছিয়ে কি সব যেন আসছে। ভীষণ রাগ করলো সাথী, বাবলুটা এত এলোমেলো।
বাবলু, আর বাবলু এসব দোকান তোল তো, আমার ঘুম পাচ্ছে। একটু আর একটু বিছানার উপরে এসব কি সরা বলছি এগুলা,
তুই তোর দিতাম না তো, আমি একটু পড়লে আল্লাহ বিয়ে দিব।
আর মশারি কে টাঙাবে, তোর বউ
তুলসি।
তারপর সাথী বাবলু বিছানা ঝেড়ে গুছিয়ে দিল, দুই বিছানার মশারি টাঙিয়ে আলো নিভিয়ে নিজের বিছানা এসে শুয়ে পড়ল। আর ওদিকে বাবলু বিছানায় শুয়ে উসকুস করতে লাগলো। সাথী চোখ বন্ধ করে ঘুমাবে এমন সময় বাবলু ফিস ফিসিয়ে ডেকে উঠল,
গোপন কুত্তা।
এই মাঝরাতে তোর কোনো গোপন কথা শোনার মুড নাই আমার, বাবলু বিরক্ত করিস না, ঘুমা।
জমলি,
আচ্ছা বল।
কালনে কালনে
এখন উঠতে পারবো না বাবলু, বিশেষ করে বল, কেউ শুনবে না।
দুপুরে বাবলি ভূতের সাথে কথা বলতে
কি উল্টা পাল্টা কথা বলিস না তো, ঘুমা। তুই কি করে দেখলি?
আমি দেখলি সামনে কেউ নাই, বাবি কথা বলতে আমাকে বললো উকিলতে।
আসলে কেউ আসে নাই? আচ্ছা তুই ঘুমা এখন।
তার কি বলিস না বুবু?
বলবো না।
প্রমিস
প্রমিস তুই ঘুমা এখন।
বাবলির কথা সাথে একটু খটকা লাগলো, ভাবি কি সত্যি মার কাছে মিথ্যা বলেছে, কিন্তু কেন, কি এসেছিল ভাবির কাছে, আর যে এসেছিল তার কথা ভাবি গোপনই বা করলো কেন। ভূতচুতের কথা বাবলু বাড়িয়ে বলছে নিশ্চিত, বাবলু কালো বোরখা পরা কাউকে দেখলে ভূত ভূত বলে চিৎকার দেয়, তার মানে কি ভাবির কাছে বোরখা পরা কেউ এসেছিল, তাহলে একটু গেটের দারোয়ানের কাছে খোঁজ নিতে হবে তো। এসব ভাবতে ভাবতেই একসময় সাথী ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে কলেজ যাবার সময় গেটের দারোয়ানকে ধরল, দারোয়ান তো দুপুরে ঘুমানোর কথা শুনে আকাশ থেকে পড়ল,
কি কনাফা, আমি রাইতে ঠিকঠাক ঘুমাই না আর দুপুরবেলায় ঘুম কসমিন কাল এও না।
দুপুরবেলা আমাদের বাসায় কেউ নক করেছিল দরজায়, কোনো গেস্ট এসেছিল কি জানেন?
অতিথি তো ফেরেশতা আফা, আই বই তবে কালকা দুপুরে কোনো ফেরেশতা আসে নাই।
আচ্ছা দেখি গেস্ট বুকটা দেন তো।
দেখেন আফা, আমি ভোলা মনের মানুষ না, বলা মন হইলে কারণের কাম হয় না।
লাস্ট গেস্ট এসেছে তো দুপুর 12টায়, আর সেটাও তো দেখি 6 তলায়, তাহলে তাহলে আমাদের বাসায় কে এলো?
সমস্যাটা কি আপা বন্ধে?
না না কিছু না, একটু চোখ কান খোলা রাখবেন তো।
আসসালামু আলাইকুম।
কোন সলিউশনই পেল না সাথী, খুবই অদ্ভুত। বাবলু মিথ্যে বলবে না, হয়তো ভূত নয় কিন্তু নিশ্চয়ই কেউ এসেছিল বাসায় এবং সে ভাবির পরিচিত, কিন্তু ভাবি সেটা সবার কাছে লুকোতে চাইছে কেন? কি সব ভাবি যাবে চিন্তা করছো, সামনে পরীক্ষা, মন দিয়ে এই সময়টা পড়াশোনা করা উচিত, অথচ সে ভাবির কাছে কে আসলো বিষয়টাকে নিয়ে অনেক সিরিয়াসলি ভাবছে, কিন্তু কিছুতেই মাথা থেকে দুশ্চিন্তাটা যাচ্ছে না। কেমন জানি তার মন বলতে লাগলো সামনে খুব ভয়াবহ একটা সময় আসছে। সাথীর বয়ফ্রেন্ড সবুজও ব্যাপারটা লক্ষ্য করল, সেদিন ওদের বসুন্ধরা সিটিতে একটা মুভি দেখতে যাবার কথা, কিন্তু সাথী ক্লাস সেরে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাইল।
এই সাথী কালকেই না তুই বললি ক্লাস শেষে সিনেমা দেখতে যাবি, আজকে হঠাৎ উল্টে গেলি কেন?
ভালো লাগছে না রে, বাসায় যাই আজকে।
শরীর খারাপ নাকি মন?
কোনো চাই না।
কেন মিথ্যা কথা বলছিস?
এখনই বলতে চাচ্ছি না, পরে বলবো।
ঠিক আছে, তোকে তো আর জোর করতে পারি না। বাই দা ওয়ে, ভাবি কেমন আছেন?
ভালো। কেন
কেন আবার? তোর ভাবিকে আমার বেশ পছন্দ, ভীষণ শান্ত।
ভাইয়ার মতোই, অল্পদিনে জানা শুনে কেমন দুমদম বিয়ে হয়ে গেল না?
সবাই কি তোর আর আমার মতো ম্যারাথন প্রেম করে বিয়ে করবে নাকি?
না তা না, কিন্তু জেনে শুনে বিয়ে করা ভালো।
কি হয়েছে বলতো, স্টার প্লাস টাইপের কোনো সমস্যা?
স্টার প্লাস মানে?
এই ভাবি ননদ শাশুড়ি রেখে কেটে লাগছে।
আরে না, ভাবি সেরকম কোনো সমস্যাই নেই।
তাহলে
পরে বলবো, আজ চলি রে।
ওকে চল, তোকে একটা রিক্সা ডেকে দিই।
চল। সেদিন সাথী বাসায় ফিরল ঠিক দুপুরবেলা, দরজা খুলে দিল বাবলু, আর তখন তাকে বাবলুই জানালো যে আজও ভাবি ভূতের সাথে কথা বলেছে। সাথী বাবলুকে কিচ্ছু না বলে সোজা নিজের ঘরে চলে গেল। কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে যখন বেরুলো তখনও তিথি ঘরে। সাথী টেবিলে খাবার সাজিয়ে ভাবলো তিথির ঘরে যাব, যা হবার হবে। একটা সন্দেহকে আর এভাবে ফুলে ফেঁপে বাঁচতে দেওয়া একদম ঠিক না। ভাবি, ভাবি, কে? আমি ভাবি, দরজাটা খোলো। তুমি এখন বাসায় বিজি নাকি? হ্যাঁ, মানে না কিছু বলবে? আরে দরজাটা খোলো না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যায় নাকি? হ্যাঁ খুলছি। কি করছিল বলতো? কথা বলছিল মনে হলো। না, টিভি দেখছিলাম। কি বলবো বলো না। না আসলে একা একা খেতে ভালো লাগছে না জানো। আচ্ছা দাঁড়াও, প্লেটটা আনি, তোমার খাটে বসে গল্প করি আর খাই। কি দরকার, তুমি টিভি খাও না। কি প্রবলেম বলতো ভাবি? তুমি কারোর সাথে কথা বলছিলে? কেন বিরক্ত করছো বলতো? তোমার সাথে আমি পরে কথা বলবো, নিজের মতো করে একটু থাকতেও পারবো না? কেন পারবে না ভাবি, এটা তো তোমারও বাড়ি। ওকে, আই এম সরি ভাবি। ঠিক আছে এখন যাও, পরে কথা বলবো। সাথে খুবই অবাক হলো, সাথে কি তিথি ঘরে ঢুকতেই দিল না, তিথি কথা বলল দরজার বাইরে এসে। তিথি আর শামিমের ঘরে দরজার সোজাসুজি ড্রেসিং টেবিলটা রাখা, পুরো ঘরটায় বেশ ভালোভাবে দেখা যায় আয়না দিয়ে দরজায় দাঁড়ালে। কিন্তু সে তো কি দেখলো, এটা কি করে সম্ভব? আর ভাবি কখনো এরকম আচরণ করতে পারে ওর ধারণার মধ্যেই ছিল না। এতটা রেগে গেল কেন ভাবি? সাথীর খেতে ইচ্ছে হলো না। সে যা দেখলো সেটা হজম করতে তার অনেক কষ্ট হচ্ছে। সে ভাবলো স্বামী অর্থাৎ তার ভাইয়াকে ইমিডিয়েটলি সব কথা জানাতে হবে। সেদিন রাতে একটা ভয়াবহ খবর এলো, ক্যাম্পাস থেকে বাইকে ফেরার পথে সবুজের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে সে হাসপাতালে। বাবলু আর মা ছাড়া বাকি সবাই ছুটে গেল হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। সবুজের সাথে শেষ দেখাটাও করতে পারেনি সাথী। হাসপাতালে গিয়ে শুনল রাস্তা ক্রসিং এর সময় কোথা থেকে একটা ট্রাক ছুটে এসে সবুজের বাইক সহ ওকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ধরাধরি করে কাছের হাসপাতালে নিয়ে যায়, সেখানে অবস্থা খারাপ দেখে মেডিকেলে নিয়ে আসে। সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একটা তর তাজা ছেলের এভাবে চলে যাওয়া কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। বাড়ির সবার সবচেয়ে বেশি চিন্তা শুরু হলো সাথীকে নিয়ে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কলেজ যাওয়া বন্ধ, এমনকি সবার সাথে প্রায় কথা বলাই বন্ধ করে দিয়েছে তিথি। সেদিনের ঘটনার পর তিথি যতদূর সম্ভব সাথীর থেকে দূরে দূরেই থাকার চেষ্টা করছে। তবে তার সেই বুড়ি মা এর পরেও নাকি প্রায়ই আসে একই সময়ে। তিথি জানার মতে তার বুড়িমার কথা শুধু ভালোভাবে জানে সাথী, কিন্তু তিথি জানেও না সাথী আরো অনেকটাই জানে, যা তিথি নিজেও জানে না। কুয়াশা চলছে এফএম 89.2 তে, সঙ্গে আছি আমি শারমিন। আর আজকে আমাদের কুয়াশার যে মূল কাহিনী, আমরা শুরুতে দেখছি যে তিথি এবং শামীম নামে এক দম্পতি, তাদের বিয়ে হয়েছে প্রেম করে নয়, ঘটকের মাধ্যমে অর্থাৎ ঘটকারি করে, একেবারে দুই পরিবারের সমঝোতার মাধ্যমে তাদের বিয়ে হয়। এবং শামীম একজন পেশায় ডাক্তার এবং শামীমের বাবাও ডাক্তার। তিথি যেহেতু তার বাবার সঙ্গে থাকতো এবং তিথির বাবার খুব ইচ্ছে ছিল যে তাকে এমন একটি পরিবারে বিয়ে দেওয়া হবে যেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর অনেক বড় একটা বা যৌথ পরিবারের মতো এরকম একটা পরিবারে, সেরকমই একটি পরিবারে তিথির বিয়ে হয়েছে। এবং আমরা একসময় দেখলাম যে বুড়িমা নামে একটি চরিত্র সেখানে তিথির সঙ্গে দেখা করতে আসে প্রতিদিনই দুপুরবেলায়, এবং তাকে নিয়ে একটা রহস্যের জট পাকাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না, আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, কারণ আজকে আরো এর পরের পর্বে গেলে আমরা আরো কিছুটা জানতে পারবো এবং সবচেয়ে শেষে গিয়ে আমাদের রহস্য উন্মোচন হবে। এর আগে বন্ধুদের বলেছিলাম, একটা কুইজ দিয়েছিলাম ট্রেন নিয়ে আমাদের শুরু।
This track was downloaded from fusionbd.com.
যে গল্পটি ছিল একজন একজন শ্রোতা বন্ধু পাঠিয়েছিলেন, ফাহিম তার নাম, সেখানে ট্রেন নিয়ে একটি বিখ্যাত রহস্য উপন্যাস আছে একজন বিখ্যাত লেখকের, সেটা নিয়ে ছবি হয়েছে, প্রচুর নাম পাঠিয়েছেন বন্ধুরা। এই ফাঁকে আমি প্রচুর নাম জেনে গেছি ট্রেন নিয়ে যে সমস্ত রহস্য উপন্যাস আছে বা ছবি হয়েছে সেগুলো, যেগুলো আমার জানা ছিল না। এবার সেখান থেকে দুজন বন্ধু ভাগ্যবান লটারির মাধ্যমে তাদের নাম উঠিয়ে বা লটারির মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হবে, এবং তাদের সঙ্গে আমি শেষে কথা বলবো ফোনের মাধ্যমে। তো ঠিক আছে, এরপর থাকুক, আমরা যে গল্পটা কাহিনীটা শুনছিলাম সেই কাহিনীর বাকি অংশে চলে যাচ্ছে। আমি আবারও বলছি, তিথি এবং শামীম এক দম্পতি, এবং তিথির জীবনে ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুড়িমা সঙ্গে সে প্রতিদিন দুপুরে কথা বলে, এবং তার শ্বশুর বাড়িতে মোটামুটি একটা জানাজানি হয়েছে যে ব্যাপারটা কোন দিকে গড়ায় সেটা আমরা এখন জানবো এই কুয়াশার দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি। কুইজটা কিন্তু শুধু পাঠাতে হবে ত্রিপুরত মানে যে কোনো মোবাইল থেকে, নাম সহ লেখকের নাম সহ রহস্য উপন্যাসের নামটা সহ আর অন্যান্য যে কোনো কথা সেটাও অবশ্যই ত্রিপুরত মানে পাঠানো যেতে পারে, কিন্তু তাছাড়া বাকিরা যেটা লিখতে চাইছেন তারা লিখে পাঠাবেন। আজ শ্রেণীর ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজে মাস দুয়েক পরে এক ছুটির দিনের বিকেলে সাথে নিজে থেকে ঘর থেকে বেরিয়ে সবাইকে বলে,
আজকে আমি তোমাদের চা করে খাওয়াই।
সাথীর কথা শুনে বাড়ির সবার মনে হলো যেন প্রচন্ড খরার পর এক পশলা বৃষ্টি। সবুজের মৃত্যুর পর সাথী গত দুমাস নিজেকে গুটিয়ে রেখেছে, সবার আশঙ্কা হয়েছিল মেয়েটিকে তাহলে তার স্বাভাবিক জীবনে ফিরবে না। শামীম তো বাবাকে বেশ কয়েকবার প্রস্তাবও দিয়েছে সাথীকে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর ব্যাপারে, শেষ পর্যন্ত সাথী নিজেই স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, এর থেকে খুশি আর কি হতে পারে। সাথী চা বানাতে গেল রান্নাঘরে, সাথীরও বেশ ভালো লাগছিল, ওর এই ছোট্ট প্রস্তাবে বাড়ির সবার মুখ কেমন ঝলমলিয়ে উঠেছে, শুধু একজনের মুখে একটু অন্যরকম ছাপ দেখল, কি জানি হয়তো বোঝার ভুল। সে ভাবলো সবার জন্য ফুলকপির পাকোড়া আর চা বানাবে, তারপর ফুলকপি কেটে ভাপি দিয়ে সে তিথিকে ডেকে দেখতে বলে একটু ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। খানিকক্ষণ পরেই রান্নাঘর থেকে তিথির চিৎকারে সবাই রান্নাঘরে ছুটে গেল, ওয়াশরুম থেকে বেরিয়ে সাথীও হন্তদন্ত হয়ে গেল রান্নাঘরে, আর গিয়ে যা দেখল তা নিজেও বিশ্বাস করতে পারছিল না। চুলায় সে একটা হাঁড়িতে ফুলকপি সেদ্ধ করতে দিয়েছিল, কিন্তু হাঁড়ির বদলে চুলায় বসানো আছে একটি প্লাস্টিকের বোল, তাও বোলটাতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। স্বামী তাড়াতাড়ি গিয়ে চুলা অফ করে পানি ঢেলে দিল আগুনের উপর।
সাথী, তুই প্লাস্টিকের বলে ফুলকপি সিদ্ধ দিয়েছিস? না তো মা, আমি তো চুলায় হাঁড়ি বসিয়ে গেলাম, ভাবি তুমি দেখেছো না রান্নাঘরে ঢুকে হাঁড়ি বসানো।
আমি কি করে বলবো, মানে ঠিক খেয়াল করিনি, চুলার পাশে দাঁড়িয়ে বেসন মাখাচ্ছিলাম, হঠাৎ পোড়া গন্ধ, তারপরে তো আগুন।
কিন্তু আমি সত্যি হাঁড়ি চুলার উপরে বসিয়েছি, কি করে বদলে গেল?
শোনো, তোমার না রান্নাঘরে আসার দরকার নেই ভাই, তুমি বরং রেস্ট নাও, এত বড় ধকলের পর একটু এলোমেলো হয়ে যাওয়াই স্বাভাবিক।
আমি এলোমেলো মানে? তোমরা কি বলতে চাও আমার মাথা খারাপ হয়ে গেছে?
সাথী, এটা নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই, তিথি ঠিকই বলেছে, তোর আরো কিছুদিন রেস্ট নেওয়া দরকার।
আমাদের মনে হয় ডাক্তারের সাথে একটু কথা বলা দরকার।
তো বলছো না কেন? আমার মেয়ে খারাপ কিছু হলে ভালো হবে না বলে দিচ্ছি, কিছু হয়নি মা, আমি ঠিক আছি। এটা হয়তো অন্য কেউ। তুই ঘরে চল সাথী।
সাথী বুঝতে পারে এই সব ভাবি করছে, কিন্তু কেন, কি ক্ষতি করেছে? কিন্তু এমন একটা অবস্থা তৈরি হলো যে এই কথা কাউকে এখন বললেও বিশ্বাস করাতে পারবে না। কাউকে বললে প্রশ্ন আসবে, তিথি কেন এসব করবে? এরপরে যদি সাথী বলে তিথি সে ভয়ঙ্কর সত্য কথাটি, তাহলে কারো বিশ্বাস করা তো দূরের কথা, বরং সবাই আরো ভাববে সাথী সত্যি মাথা চিন্তি। আর এটাই কি ভাবি চেয়েছে? সে বুঝতে পারছে ভয়ঙ্কর সব ব্যাপার ঘটছে, কিন্তু তার কিচ্ছু করার নেই। সে কাউকেই কিছু বলতে পারবে না। এরও প্রায় দিন সাতেক পরের কথা। সবুজের মারা যাবার পর থেকে বাবলুর মশারি টাঙিয়ে দেয় তিথি। সেদিনের পর সাথী আবারও চুপচাপ হয়ে যায়, টুকটাকি একটু বাবলুর সাথে কথা বলে শুধু। সেই রাতে সবাই একসাথে খাচ্ছিল, বাবলু আগে খেয়ে ঘরে গিয়ে ভয়ে চিৎকার করে ওঠে। খাওয়া ছেড়ে সবাই বাবলুর ঘরে দৌড়ে যায়, গিয়ে দেখে এক ভয়াবহ কাণ্ড। বাবলু সারা বিছানায় রক্ত, মুরগির পালক আর নাড়ি ভুড়ি ছেটানো। বাবলু রক্ত ভয় পায়, সে দরজার এক কোণে গিয়ে ভয় থরথর করে কাঁপছে।
এসব কোথা থেকে এলো?
আমি কি করে বলবো, আজ তো মশারি টাকা দিয়ে ঘরে আসিনি আমি। আমি তো টেবিলে খাবার সার্ভ করছিলাম, তার আগে মা আর আমি তো রান্না করছিলাম। এটা কখন হলো, কি করলো?
আশ্চর্য, এতটুকু একটা বাসায় কি ঘটছে না ঘটছে কেউ জানবে না। সাথী, তুই কখন ঘর থেকে বের হয়েছিস?
খেতে যাবার আগে।
তুই কিছু দেখিস নি?
লাইট অফ ছিল মিয়া।
একটু মা, এটা কোনো কথা হলো, কেউ দেখেনি? আমার তো মনে হয় আমাদের মধ্যেই কেউ সব করছে।
আহ, কি বলছিস, আমাদের মধ্যে কে করবে? তোরা আর এসব নিয়ে কথা বলিস না তো। দেখছিস ছেলেটা ভয় পেয়েছে? কাঁদে না বাবা, কাঁদে না, ওসব মুরগির রক্ত, মানুষের তো নয়।
আমি আমি বিছানাটা পরিষ্কার করছি, আপনারা বাইরে যান।
সাথী, কাল বিকেলে আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব।
কেন, কি হয়েছে?
তুই বুঝতে পারছিস না কি হয়েছে?
ভাইয়া, এই কাজটা কিন্তু আমি করিনি। আমি বাবলুকে এমন ভয় পাইয়ে কেন দেব?
সেটা তুই ভালো জানিস।
এসব কি বলছো, এই মানসিক অবস্থা এসব তোমার বলা ঠিক হচ্ছে? আমার কি মানসিক অবস্থা ভাবি? আমি তো দিব্যি ভালো আছি। আমাকে অসুস্থ বানানোর এত চেষ্টা কেন তোমার? আমি আমি কি করলাম? ব্যাস অনেক হয়েছে, তোমরা কেউ কিছু করনি, আর একটাও কথা হবে না এই নিয়ে। সবাই এই ঘর থেকে চলে যাও। বৌমা, তুমিও যাও।
বাবলুর বিছানাটা ঠিক করে দিই মা।
আমার ছেলের বিছানা আমিই ঠিক করব, তোমরা যাও।
সেদিন রাতে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা হয় না। পরদিন সকালে সাথী জানায় সে বিকেলে হোস্টেলে গিয়ে উঠতে চায়, সামনে পরীক্ষা, প্রিপারেশন না নিলে ফেল করবে। আর তার মনে হচ্ছে এই বাড়িতে থাকলে সে সত্যিই পাগল হয়ে যাবে, তাই বাড়ির কেউ আর ওকে বাধা দেয় না। শুধু মা আর বাবলু কাঁদতে থাকে। বাবলুটাকে ছেড়ে থাকতেও সাথীর খুব খারাপ লাগবে, কিন্তু তার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা এখন খুবই জরুরি। তার নিজের জন্য তো অবশ্যই, এমনকি তার ভাবির জন্য। বিকেলে মা ওর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিল, বাবা একটু আগে অফিস থেকে ফিরে ওকে হোস্টেলে দিতে গেল। সারা পথে বাবা মেয়ে কেউই কোনো কথা বলল না। সিঁড়ি থেকে নামার সময় শুধু সে তার বাবাকে বলল,
আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না বাবা, আমার কিছু হয়নি।
মেয়ের কথা শুনে বাবার চোখ ছলছল করে উঠল। দুটো ব্যাপারে ভদ্রলোক নিশ্চিত হলেন যে মেয়ের কোনো মানসিক ভারসাম্যহীনতা নেই, আর কোনো কারণে তিথির সাথে সাথীর একটা দূরত্ব তৈরি হয়েছে। একই পরিবারের মধ্যে দুজন মানুষের মাঝে দূরত্ব তৈরি হলে একই ছাদের নিচে বসবাস করা খুব মুশকিল হয়ে পড়ে। হয়তো সবার শান্তি রক্ষায় সাথীর হোস্টেলে ওঠা একদিক থেকে ভালোই হলো। পরদিন সকালে সাথী ক্লাস করে দুপুরবেলা চলে গেল শামীমের হাসপাতালে। স্বামীদের সাথে দেখা করে আদ্যপান্ত সব খুলে বলল সাথী। সবকিছু শুনে স্বামীমের পা থেকে মাটি সরে যাবার মতো অবস্থা।
আমি কি করে তোর কথা বিশ্বাস করব? আমি একটু টের পাবো না? তোর কোথাও একটা ভুল হচ্ছে সাথী।
আমি ভুল করছি না ভাইয়া, আমি বেশ কয়েকদিন কিন্তু একই জিনিস দেখেছি।
কিন্তু আমি সব নিজেই যাচাই করে দেখতে চাই। দিদি খুব ভালো মেয়ে, কিন্তু আমার সাথে এভাবে ধাপ্পাবাজি করবে ভাবতেও পারছি না।
তুমি খোঁজ নাও ভাইয়া, তোমাদের ভবিষ্যতের জন্য তো সুরাহ হওয়া প্রয়োজন।
তুই আর কারো সাথে আলাপ করেছিস? মানে বাড়ির কেউ জানে বিষয়টা?
বাবলু প্রথম আমাকে জানিয়েছে যে ভাবি ভূতের সাথে কথা বলে, আর ভাবি তো মার সাথেও মিথ্যা কথা বলেছে। সেখান থেকে আমার সন্দেহটা শুরু। তবে বাবলু আর কাউকে জানায়নি, ওর পেটের কথা শুধু আমাকেই বলে ভাইয়া।
ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, তুই আর কাউকে বলিস না।
আমি জানি ভাইয়া তুমি ভাবিকে খুব ভালোবাসো।
সেদিন দুপুরে সাথীর কথা শুনে স্বামীমের প্রচন্ড অস্থিরতা শুরু হয়ে গেল। বিকেলবেলা বেশ তাড়াতাড়ি সে বাসায় চলে এলো। আসার পথে গেইটে ওয়াচম্যানের কাছ থেকে গেসবুকটা নিয়ে দেখল সাথী যা বলেছে তাই ঠিক। তারপর বাসায় উঠে এলো। আসার পরে মা আবার চেঁচামেচি করতে শুরু করলো। আজও বিকেলের দিকে সাহায্য দিতে অপরিচিত এক মহিলা উপরে উঠে এসেছিল। স্বামী কিছুই বলল না। রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লে স্বামী শুয়ে শুয়ে ইচ্ছে করে প্রসঙ্গটা টেনে আনল।
আজ দুপুরে কি হয়েছিল তিথি?
কই, কিছু না তো। কখন?
মা বলছিল আবারও নাকি কোন অপরিচিত কেউ সাহায্য চাইতে এসেছে। তোমাকে মা মানা করেছিল না, তারপরেও কেন দরজা খুলেছিলে?
আসলে আমি বুঝিনি।
কি বোঝনি?
আসলে অপরিচিত কেউ, এটা বুঝিনি।
কেন লুকাচ্ছ দিদি, আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না?
না, মানে
দিদি আমার চোখের দিকে তাকিয়ে বলো, কি আসে তোমার কাছে প্রতিদিন?
প্রতিদিন না, মাঝে মাঝে, মানে প্রায় দিনই।
তুমি কি মনে করো বাড়ির কেউ সেটা বোঝে না?
কেন, যে কিছু বলেছে সাথী বলেছে না? ও কিছুনি কারণ আমাকে একদম দেখতে পারে না।
আহা, সাথীর নাম আসছে কেন? আমি তোমাকে যা প্রশ্ন করেছি তার উত্তর দাও।
আমার বুড়িমা, তুমি তো বলেছিলেন না উনি আমাকে দেখতে আসেন। আমি কেমন আছি?
সেটা হতেই পারে, তিনি তোমার দাদি, তোমাকে কোলে পিঠে করে বড় করেছেন, তো তিনি তোমাকে দেখতে আসতেই পারেন। কিন্তু তুমি মার কাছে মিথ্যা বলো কেন?
আসলে বুড়িমা মানা করেছেন, আমি যেন তার কথা তুললে তাকে না বলি।
আর তুমি চেপে গেলে, আমাদের সাথে মিথ্যা কথা বলা শুরু করে দিলে।
আসলে বুড়িমা খুব রাগি মানুষ, আমাকে খুব ভালোবাসে, কিন্তু আবার রেগে গেলে আমাকে খুব মারেও।
ওনার সমস্যা কি?
আসলে ছোটবেলা থেকে বড় করছে, তো
ওনার কথা কেউ জানলে কি হবে?
উনি আমাকে যারা কারোর সাথে কথা বলতে পছন্দ করেন না।
কি অদ্ভুত কথা, উনি কি এটা বোঝেন না? এটা তোমার শ্বশুর বাড়ি, আমরা সবাই এখানে একসাথে থাকি। উনি আমাদের বাড়িতে আসবেন কিন্তু আমাদের কারোর সাথে দেখা করবেন না, উনার বিরক্ত লাগবে, এটা কেমন কথা?
আমি কি বলবো বলো।
উনাকে বলো আমি উনার সাথে দেখা করতে চাই। এভাবে উনি চোরের মতো এ বাড়িতে আসবেন যাবেন তা হবে না।
উনি তো কিছু চুরি করেননি, তুমি এভাবে কেন বলছো?
আমি আমার লাইফে এমন অভদ্র বয়স্ক মহিলা আর দেখিনি।
এভাবে বলো না প্লিজ, আমি বলবো ওনাকে, দেখা করবে কিনা জানি না, কিন্তু আমি বলবো।
স্বামীমার কোনো কথা বলল না, বুঝতে পারল না সে পিঠির কথা ঠিক নাকি সাথী যা বলল তা ঠিক। পিঠির কথা সত্যি হলেও ভদ্রমহিলা বেশ সন্দেহজনক। তিথির কথায় বিশ্বাস করতে হলে ও সে বুড়িমাকে অবশ্যই দেখতে হবে। পরদিন সকাল থেকে শরীরটা খারাপ লাগলো, গায়ে 102 ডিগ্রি জ্বর। হাসপাতালে ফোন করে ছুটি নিয়ে নিল। আসলে সবুজ মারা যাওয়ার পর থেকেই সাথীর যেন দুশ্চিন্তা, কালকের পর তিথিকে নিয়ে এইসব ভাবনা, আর সব মিলে শামিমের উপর স্ট্রেসটা একটু বেশিই হয়ে গেছে, তাই ছুটি নিয়ে নিল। এতে অবশ্য একদিক থেকে ভালোই হলো, রেস্ট নেওয়া হবে আর তিথি সে বুড়িমার সাথে দেখাও হবে। কিন্তু পরের কাজটা হলো না। সেদিন তিথির বুড়িমা আর এলোই না, সারা দিন তিথির সাথে কোনো কথাও হয়নি স্বামীর বাসায়। আর বুড়িমার ডুব মারায় বারবার মনে হচ্ছে, তবে কি সাথীর কথাই ঠিক? সেদিন রাতে স্বামীর একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। তিথি ঠিক হোক আর সাথীর কথাই ঠিক হোক, সেটা যাচাই করার জন্য এছাড়া অন্য কোনো সহজ উপায় স্বামীর মাথায় এলো না। বিয়েতে সাথী আর সবুজ মিলে ওদেরকে একটা ক্যামেরা গিফট দিয়েছিল, সেই ক্যামেরাটাই স্বামী এবার কাজে লাগানোর প্ল্যান করল। পরদিন হাসপাতালে যাওয়ার জন্য একটু দেরিতেই বেরোলো স্বামী, আর যাবার আগে ড্রেসিং টেবিলের উপর এমন ভাবে ক্যামেরাটার ভিডিও মোড অন করে রাখলো যে তিথিরও নজরে পড়বে না, আবার সারা ঘরে কি ঘটছে সেটাও রেকর্ড হয়ে যাবে। আজ রাতেই শামিমের কাছে জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। শামিমের প্ল্যানটা কাজে লাগলো। সেদিন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ার পর দরজায় কলিং বেল বাজে, তিথি খুলে দেয়, দেখে আর কেউ নয় বুড়িমা।
বুড়িমা, বুড়িমা প্লিজ আমাকে বাঁচাও, শামিম আমাকে সন্দেহ করছে।
সন্দেহ করছে তোর অন্য কোথাও প্রেম প্রেম আছে কিনা?
বুইমা, আমি স্বামীকে অনেক ভালোবাসি, এবারে সবাই আমাকে অনেক আপন করে নিয়েছে, সেখানে আমি তোমার দিকটা দেখতে গিয়ে আমার সব কাছের মানুষদের সাথে মিথ্যা কথা বলছি, সাথীকে সবার সামনে মানসিক রোগী বানিয়েছি, সাথী আমাকে আর দেখতে পারেন না, এভাবে চললে আমার সংসারটা ভেঙে যাবে গরিমা।
তার মানে আমার প্রয়োজন তো ভুলিয়ে গেছে না? তুই ভুলে গেছিস তোর খারাপ সময়টাতে তোর জন্য আমি কি কি করেছি?
না বুড়িমা, তুমি আমাকে বলবো তো না।
কেন, তোর বাপের কাছ থেকে আমাকে লুকিয়ে রাখিস নি? তোর বাবা জানত, তোর বাবা জানত আমি সব সময় তোর পাশে ছিলাম, সেখানে দেখি পাই এখানে আমাকে সবার সামনে দেখতে হবে কেন?
আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সবাই খুব ভালো মানুষ বুড়িমা, আমাকে ভুল বুঝলে আমি কোথায় যাব?
এতদিন তাহলে তোর জন্য মিছে মিছে আমি বন্ধুর শ্রম দিয়েছি, তোর উপর অত্যাচার করতে বলে তোর সৎমাকে আমি শেষ করে দিয়েছি, কিন্তু তোকে যন্ত্রণা দেয় তাকেও শেষ করে ফেলব।
না না বুড়িমা, না না এটা করবে না তুমি, আমি এদের খুব ভালোবাসি বুড়িমা, তুমি চেয়েছিলে সাথীকে সরাতে, আমি সরিয়েছি, ও তো বাড়ি থেকেই চলে গেছে,
আর কারো ক্ষতি করতে বলো না বুড়িমা,
তুমি ওদের খারাপ ভাবে দেখো না বুড়িমা, ওদের কোনো ক্ষতি করো না বুড়িমা, তুমি যেমন আছো তেমনই থাকো, আমি দেখছি, আমি দেখছি কি করা যায়।
কথা সব সব বলছি আমাকে তোর কাছ থেকে কেন সরাতে চাইলে? আমি তাকে সরিয়ে দেব। তুই যদি আমার কাছ থেকে সত্যি চাস, তোকে আমি
এবিসি রেডিও এফএম 89.2 শুনছেন কুয়াশা, এবং সঙ্গে আছে আমি শর্মিন। একটা অদ্ভুত গল্প শুনছি আজকে আমরা। গল্পের যে মূল চরিত্র তিথি, তিথি এবং আরেকজন তার বুড়িমা। কে বুড়িমা? কি সম্পর্ক তিথির সাথে তার ছোট্টবেলা থেকে? তিথির খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে শামিন। তার স্বামী একজন ডাক্তার পেশায়, তার শ্বশুরও ডাক্তার, তার শাশুড়ি শিক্ষিতা, তার একটি ননদ আছে। এবং এখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। শুরু থেকেই প্রতিদিন দুপুরবেলা, প্রতিদিনই দুপুরবেলা আসে একজন বুড়িমা বলে একজন, আসে তিথির সঙ্গে দেখা করতে। এবং তিথি তাকে খুব লুকিয়ে রাখে, কারোর সঙ্গে দেখা করতে দিতে চায় না, কাউকে সে বলতে চায় না। এবং তার যে ননদ, সে কিন্তু টের পেয়ে যায়, সাথী টের পেয়ে যায় যে তিথির বুড়িমার সঙ্গে একটা কেমন একটা গোপন ব্যাপার রয়েছে, কোথাও যেন একটা রহস্য রয়েছে, কি যেন একটা অজানা ব্যাপার আছে তাদের দুজনের মধ্যে। এবং ব্যাপারটা শুরুতে আরো জানতে পারে তিথির একটি অটিস্টিক দেবর আছে, বাবলু যার নাম। সে প্রথমে সাথীকে বলে দেয়, আমরা দেখেছি সেখানে গল্পটা আমি শুরু থেকে আছে। আজকের গল্পটা বেশ জটিল এবং অনেকটাই খুব, মানে কি বলবো, অনেক প্যাথ আছে এর মধ্যে, অনেক ঘোলা এখন পর্যন্ত, এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না রহস্যটা কি। এবং যেটা বোঝা যাচ্ছে যে তিথির ছোটবেলা থেকে, তিথির দাদি মারা যাওয়ার পর থেকেই বুড়িমা তার কাছে একটা বিশেষ কেউ, এটুকু আমরা বুঝতে পারছি। এবং বুড়িমার সঙ্গে তার যে শেষ, আমরা যে এই পর্বে আমরা শেষ যে কথোপকথনটা শুনলাম, তার সঙ্গে তার বুড়িমার যে কথা হচ্ছিল, সেখানে দেখা যাচ্ছিল বুড়িমার উপরে তিথির যেমন ভালোবাসা আছে, এবং ঠিক তার চেয়ে বেশি ভালোবাসা হয়ে গেছে তিথির শ্বশুরবাড়ির সঙ্গে। সে চায় না তার শ্বশুরবাড়ির সঙ্গে তার সম্পর্ক খারাপ হোক। যেখানে আমরা দেখছি শ্বশুরবাড়ির সঙ্গে এই বুড়িমার কারণে বেশ একটা কেমন একটা বাজে সম্পর্ক, একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং মাঝখানে সাথীর অর্থাৎ তিথির ননদের যে বয়ফ্রেন্ড ছিল সবুজ, সেই ছেলেটি অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তারপরে সাথী বেশ বিমর্ষ থাকে অনেকদিন। এবং এরপরে যখন সে সুস্থ হয়ে থাকে, আসতে থাকে, তখন একটা ঘটনা ঘটে যায়। এবং আমরা শেষটা যেটা দেখছিলাম যে তিথি যখন বুড়িমার সঙ্গে কথা বলছিল, বুড়িমার শেষে একটা কথা বলছে, সাফ সাফ বলে দিচ্ছি যে তো আমাকে তোর কাছ থেকে কেউ সরাতে চাইলে আমি তাকেই সরিয়ে দেব। এরপরে কি হবে, এরপরেটা আমরা জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে। আবারও ফিরে এসে সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 3221, এবং আজ শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ। একেবারে কাহিনী শেষ হয়ে যাওয়ার পরে আমি সবার এসএমএস পড়বো, এবং যারা পেজে লিখে তাদেরটা পড়বো। সঙ্গেই থাকবেন। সেদিন বুড়িমা তিথির এমন উত্তপ্ত কথাবার্তা শাসানো ধমকানোর পর বুড়িমা চলে গেলেন। তিথির নিজেকে খুব অসহায় মনে হলো, কি করবে কিছুই বুঝতে পারছে না। বুড়িমা যদি সত্যি শামিমের কিছু করে ফেলে, তিথি মরে যাবে। আর শামিমকে যদি বুড়িমার সাথে দেখা করানো না হয়, তাহলে শামিম ভুল বুঝবে। সেই 5 বছর বয়স থেকে বুড়িমা তার সাথে আছে ছায়ার মতো, বিপদে আপদে, ভালোবাসায় স্নেহে সব কিছুতে। বাবার কাছ থেকে লুকিয়ে সে বুড়িমার আদর নিত। বাবা কতবার সন্দেহ করেছে, কিন্তু তিথি সবসময় বুদ্ধিমতির মতো মিথ্যা বুঝিয়েছে বাবাকে, কারণ বুড়িমাকে তার দরকার ছিল। এত বছর পরে তার মনে হলো বুড়িমা তার জীবনে না এলেই ভালো হতো। হয়তো সৎমার অত্যাচারে জীবনটা অন্যরকম হতো, কিন্তু আজ এই পরিস্থিতিতে তো আর পড়তে হতো না। কিন্তু সেদিন যে তিথি আর তার বুড়িমার কথোপকথনের সাক্ষী আরেকজন ছিল, তা কেউ টের পেল না। কিন্তু সে আরেকজন, হ্যাঁ, শামিমের সেট করা ক্যামেরায় ধরা পড়ে গেল সব কিছু। বিকেলে শামিম বাসায় আসার পর তিথির সাথে কোনোই কথা হয় না। রাতে শুতে গিয়েও দেখে মেয়েটা অনর্গল কাঁদছে। শামিমের বেশ মায়া লাগলো, কিন্তু সে বুঝতে পারছিল তিথির ভালোর জন্যে তার শক্ত হওয়াটা অনেক জরুরি। তারপর রাতে তিথি ঘুমানোর পর শামিম ক্যামেরাটা অন করে ধারণ করা ভিডিওটা দেখার জন্য। কি
এসব কি দেখছে সে? কি করে সম্ভব? ভিডিওতে এমন কিছু দেখতে পায় স্বামী যা সে ভাবতেও পারেনি। সে আলমারিতে চিঠির ড্রয়ারে তন্ন তন্ন করে খুলল, তারপর পেল সেই বুড়িমার চিঠি যেটা বিয়ের পর দিন সকালে দিদি পড়ছিল। চিঠিটা পড়ে হতভম্ব হয়ে যায় স্বামী। ওর আরো আগে থেকে বোঝার দরকার ছিল, এত সহজ ছিল বোঝার, কিন্তু শুধু গুরুত্ব দিলেই এতদূর সর্বনাশ হতো না। শুধু বুঝতে পারে খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করা দরকার, নলে তার সব শেষ হয়ে যাবে। স্বামী মনে প্রাণে বারবার চাইছিল কোনোভাবেই যেন সাথীর কথা ঠিক না হয়, কিন্তু শেষ পর্যন্ত তাই দেখতে হলো ওকে। পরদিন বেশ সকাল সকালে স্বামী হাসপাতালে গেল, সাথীকে ফোন করে দুপুরে সেখানেই আসতে বলল, কিন্তু কিছুতেই সারাদিন ডিউটিতে মন দিতে পারছিল না। সে জানে না এর সমাধান কিভাবে করবে, ভালো ভেবে কিছু করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়। সে ভাবল সবকিছু আগে মনে হয় একবার তিথির বাবার সাথে কথা বলা দরকার। ঠিক দুপুর আড়াইটাতে মার ফোন থেকে শামিমের ফোনে একটা ফোন আসে, তিথিকে কেউ একটা এসে খুন করার চেষ্টা করেছে, পেটে পরপর দুবার চাকু মেরেছে, দরজা খোলা। তিথিকে সে অবস্থায় প্রথমে দেখে বাবলু। মা শেষ কথা জানালেন, তিনি এইভাবে অপরিচিত লোকজন দেখলে দরজা খুলতে আগেই মানা করেছিলেন তিথিকে, কিন্তু তিথি কথা শুনেনি বলেই আজ এই অবস্থা। শামিমের আর কোনো কথা কানে ঢুকল না, শেষ পর্যন্ত ভয়াবহ ব্যাপারটা হয়েই গেল, তিথি ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তাড়াতাড়ি সাথীকে ফোন করে বাসে অ্যাম্বুলেন্স নিয়ে যায় সে। তিথিকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত প্রচুর ব্লিডিং হয়েছে, ডাক্তার বলেছে অবস্থা আশঙ্কাজনক, দুইটি নাড়ি মারাত্মকভাবে কেটে গেছে। তিথির বাবাকে খবর দেয় শামিমের বাবা। পরদিন ভোরবেলা তিনি হাসপাতালে পৌঁছান উদ্ভ্রান্ত অবস্থায়। শামিম তিথির বাবাকে দেখা মাত্র গিয়েই কলার চেপে ধরে। শামিমের মা বাবা ডাক্তাররা সবাই অবাক হয়ে যায়, এভাবে স্বামী কেন তার শ্বশুরের গলা চেপে ধরবে? কিন্তু অবাক হয় না শুধু একজন, সাথী।
কি করছিস স্বামী? উনি তার শ্বশুর।
আপনি এত বড় একটা কথা কেন চেপে গেলেন? কেন আমাকে একটু বলেননি যে তিথি একজন প্যারানয়েড সিজোফ্রেনিয়া রোগী? কথাটা আপনার বলা উচিত ছিল না।
স্বামী, এসব কি কথা বলছিস তুই? এখন মেয়েটার এই অবস্থায় এসব কি কথা বলছিস তুই? বেশ হ্যাঁ, ওর মাথা ঠিক নেই, আমাদের মনে হয় একটা কেস করা দরকার।
কেস? কার এগেনস্টে কেস করবে? তিথিকে তিথি নিজেই খুন করতে চেয়েছে।
শামিম, কি বলছিস এসব?
ভাইয়া ঠিকই বলছে মা।
কি বলছিস এসব? আমরা টেরই পেলাম না।
সাথী পেয়েছিল, কিন্তু আমার জানতে অনেক দেরি হয়ে গেল। কাল রাতেই জানতে পারি ওর সেই বুড়িমা বলে কেউ নেই, পূজাও নিজেই।
সেই বুড়িমা এখনো?
মানে?
তাহলে শুরু থেকেই বলি।
এরপর শামিমের শ্বশুর ওসমান সাহেব যা বললেন তা হলো এই, তিথির যখন জন্ম তখনই তার মা মারা যান। তখন তারা থাকতেন বগুড়ার একটা ছোট্ট উপজেলা শহর শিবগঞ্জে। নবজাতক মেয়ে নিয়ে ওসমান সাহেব বেশ বিপাকে পড়েন। ওসমান সাহেবের এমন কোন নিকট আত্মীয় ছিল না যে তার মেয়েকে দেখাশুনো করবে, তাই অফিসে সহকর্মীদের পরামর্শে ওসমান সাহেব দ্বিতীয় বিয়ে করেন। তিনি জানতেন মেয়ের দেখাশোনার আর কোনো সমস্যাই হবে না। তিথির বয়স তখন মাত্র 4, ওইটুকু বয়সেই তার সৎমা তাকে অনেক ভারী ভারী কাজ করাতো আর মারধর তো ছিলই, কিন্তু সে তার বাবাকে এসবের কিছুই বলতে পারত না, কারণ তার মা তাকে বারবার শাসাতেন এই বলে যে বাবাকে বলে দেওয়া মাত্র তিনি তাকে খুন করবেন। তিথির তখন বেঁচে থাকার জন্য কোনো অবলম্বনই আর থাকল না। আর তখন ওসমান সাহেবও বাইরের কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে কখনো তলিয়ে দেখার প্রয়োজন বোধ করেননি যে আসলে তার মেয়েটা কেমন আছে। তিথি তখন থেকেই সম্ভবত নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নেয়, আর সেই জগতের একমাত্র বাসিন্দা তার বুড়িমা। ওসমান সাহেব মেয়ের কাছাকাছি যতদিন ছিলেন সবসময় তার নিজের মা অর্থাৎ তিথির দাদিকে নিয়ে নানা কথা বলতেন। দাদির গল্প শুনতে শুনতে তার কল্পনাতেই সে এক দাদি মানে বুড়িমাকে তৈরি করে ফেলে। তারপর যখন সে প্রচন্ড কষ্টে থাকত আর কেউই বুঝল না তার যন্ত্রণার কথা, আর তখনই সে তার কল্পনায় বুড়িমার সাথে গল্প করত। যখন তিথির বয়স মাত্র 5 বছর তখন ওসমান সাহেব একদিন অফিস থেকে বাসায় এসে দেখেন তার স্ত্রী বিছানায় পড়ে আছে আর তার মুখ ভর্তি ফেনা। তার মানে বিষের প্রভাব। ওসমান সাহেব মেয়েকে জিজ্ঞাসা করলেন তার মার কি হয়েছে। মেয়ে জানালো সে স্কুলে গিয়েছিল, ফিরে এসে দেখে এই অবস্থা। ওসমান সাহেব স্ত্রীর হার্টবিট পাস চেক করে দেখলেন অনেক আগেই সব শেষ। আশেপাশে কিছু প্রতিবেশীকে ডেকে কোনো রকমে স্ত্রীর সৎকার করলেন। কোনো মতে বুঝতে পারলেন না তার স্ত্রী কেন আত্মহত্যা করল। এক ধরনের হতাশার মধ্যে থাকতেন সবসময়। চাকরি বাকরির কিছুই ভালো লাগতো না, সারাদিন বাসায় থাকতেন। এই সময়টাতেই তিনি টের পেলেন তিথি একা একা কার সাথে যেন কথা বলে, অনেকটা অভিনয়ের মতো। তিথি একা হয়ে কথা বলে, আবার পরক্ষণে কোনো এক বৃদ্ধার স্বরে কথা বলে। ওসমান সাহেব এর আগে কখনো মেয়েকে এভাবে কথা বলতে দেখেননি। আরো একটি বিষয় তিনি লক্ষ্য করলেন যে মা মারা যাওয়াতে তিথি কোনো খারাপ লাগা নেই, বরং যেন একটু খুশিই হয়েছে সে। তিনি প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারলেন সৎমা আর তিথির সম্পর্ক কখনোই ভালো ছিল না। তার দ্বিতীয় স্ত্রী তিথিকে প্রচন্ড মারধর করতেন। তার মানে তিথি তার মাকে একদমই পছন্দ করতেন না। কিন্তু সেই কারণেই কি তিথি খুন করতে পারে? আর ওইটুকু মেয়ের পক্ষে কি খুন করা সম্ভব? এরপর তিনি তিথির সাথে সরাসরি কথা বললেন। তিথি তখনও মিথ্যে বলা শিখেনি। বাবা জিজ্ঞাসা করাতে সে হড়হড় করে বলে দিল যে ওর মাকে বুড়িমা মেরেছে। ওসমান সাহেব বুড়িমাকে তার বাড়ির কথা জানতে চাইলে তিনি কিছুই বলতে পারল না। এর পরের কদিন তিনি বেশ ভালো করে লক্ষ্য করলেন আসলে তিথির কাছে কোনো এক বৃদ্ধা মহিলা আসে কিনা। কিন্তু তিনি কখনোই মেয়ে আর নিজেকে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে তার বাড়িতে দেখেনি। আর তখনই তিনি পরিষ্কার হলেন যে বুড়িমা তিথির কল্পনার মানুষ। আর বুড়িমা যদি সত্যি তার স্ত্রীকে খুন করে, সেটা আসলে করেছে তিথি। এইটুকু একটা মেয়ে তার স্বপ্নকে খুন করেছে, এই জন্য তার শাস্তি হবে এটা ওসমান সাহেবের পক্ষে মেনে নেওয়া একেবারেই সম্ভব ছিল না। ভয় তিনি মেয়েকে ডাক্তার পর্যন্ত দেখালেন না। যদি ডাক্তারের কাছে সব প্রকাশ হয়ে পড়ে, এরপরে কয়েকটি কাজ তিনি খুব দ্রুত করে ফেললেন। শিবগঞ্জ থেকে সব কিছু গুটিয়ে চলে এলেন দিনাজপুরে। আগের জায়গার সাথে কোনো সম্পর্ক রাখলেন না, আর মেয়েকে বারবার বোঝালেন বুড়িমা বলে কেউ নেই, তিথি যেন তাকে ভুলে যায়। এরপরেও তিথির কল্পনায় বুড়িমা আসত। তখন তিনি ওকে শাসন করা শুরু করলেন। বুড়িমার নাম মুখে নিলেই তিনি তিথিকে মারতেন। আর তখন থেকেই তিথি মার খাবার ভয়ে বাবার কাছে মিথ্যা বলা শুরু করল। তিথির বাবা জানেন মেয়ে এখন সুস্থ, কিন্তু তিথির ভেতরের সেই রোগটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন আর তিথির নিজস্ব অস্তিত্বের উপরে ভর করে থাকে তার কাল্পনিক চরিত্র। তিথির নিয়ন্ত্রণকর্তা এখন সেই বুড়িমা, তিথি নয়। তিথি সেই যাত্রায় বেঁচে গিয়েছিল, কিন্তু সেটা ঠিক তিথি না, তিথির শরীরে বুড়িমা। তারপর পরিবারের সবাই মিলে তাকে ঢাকার একটা নাম করা মানসিক হাসপাতালে ভর্তি করায়। আজ 5 বছর হলো সে ওখানেই আছে। বয়স মাত্র 30, কিন্তু বুড়ো মানুষের মতো করে হাঁটে, কথা বলে। কাউকেই সে আর চিনতে পারে না। শুধু শামীম যখন সপ্তাহে একবার ওকে দেখতে যায়, তখন শামীমের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হেসে ওর নামটা উচ্চারণ করে। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী। ভীষণ অদ্ভুত একটা কাহিনী শুনলাম। মানুষের জীবনে কত রহস্য থাকে, কত জটিল মানুষের জীবনে কাহিনীটা শুনলে বোঝা যায়। একটা স্কিজোফ্রেনিয়া আসলে এমন একটা রোগ এটা কার মধ্যে কথা থাকে আসলে সেটা অনেক সময় দেখা গেল বাইরে থেকে দেখে বোঝা যায় না, তার আচরণ দেখে খুব স্বাভাবিক মনে হয়, হঠাৎ তার এমন কিছু অস্বাভাবিক জিনিস সে করতে থাকে যেটা দিয়ে বোঝা যায় সে স্বাভাবিক আর দশটা মানুষের মতো নয়। ঠিক তিথিও তেমনি ছোটবেলা থেকেই তার জীবনে ঘটে গেছে অনেক আনওয়ান্টেড কিছু ঘটনা, যে ঘটনাগুলো সে হয়তো মেনে নিতে পারেনি, যার পরবর্তীতে তার জীবনটাই পুরো এলোমেলো হয়ে গেছে এবং শেষটা খুবই মর্মান্তিক আমার কাছে লেগেছে। এবং আমি গল্পটা যখন শুরু করি তখন মনে হচ্ছিল কি হবে কি হবে, কিন্তু পুরো কাহিনীটা করার পর এখনো আমার প্রথম থেকে যখন শুনছিলাম আমি যেন আবার প্রথম থেকেই শুনছি এরকম মনে হচ্ছে। কিছু কিছু কাহিনী থাকে যেটা নাকি বারবার শুনলেও আবার মনে আবার শুনি, অনেক সময় থাকে রহস্যের কাহিনী একবার শেষ হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় যাদের খুব ভালো লেগেছে তারা আমাদের আর্কাইভে গিয়ে আগামীকালই সকালে পেয়ে যাবেন কুয়াশার এই পর্বটি, তারা আবারও শুনতে পারে এবং যারা শুনেননি তাদেরকে অবশ্যই শুনতে বলবেন। আমি এখন SMS করবো, বিশেষ করে এখন এই মুহূর্তে যারা পাঠিয়েছেন তাদের SMS থেকে আমি শুরু করছি এবং একদম পরে আমি নামগুলো জানাচ্ছি যে দুজন বন্ধুর সঙ্গে কথা বলবো আজকে, যে তাদের পাঠানোর নামটা সঠিক হয়েছে। সবচেয়ে প্রথম তাদেরকে ফোন করে ধন্যবাদ জানাতে চাই, তারপর তাদের সঙ্গে যে কথা হবে সেটা তো আছেই। তা আমি পড়ছি যে বন্ধুরা SMS পাঠিয়েছে 2221-এ, আর পরে নাম্বার পুলিশ উত্তরটা দিয়ে দিচ্ছি যখন তাদের নামটা আমি অ্যানাউন্স করবো। সুজন নদ্দা লিখেছে, শর্মিন আপু তুমি আমার ফ্রেন্ড। আচ্ছা এটা একেবারে অন্যরকম একটা SMS। আর রোকন ধন্যবাদ। শামিম লিখেছে, শামিম শর্মিন আপু আজকের কাহিনীর সবচেয়ে অভিনয় সুন্দর হয়েছে বুড়িমার। আর আমি বলে দিচ্ছি কারা কারা অভিনয় করছি একটু পরে, কিন্তু তার আগে SMS কয়েকটা SMS পড়িনি। রেডিও রেডিও কারোর নামের কাছে, হাই শর্মিন আপু আজকে কুয়াশাটা শুনতে খুবই ভালো লাগছে আর কিছুটা ভয়ও লাগছে। আচ্ছা আমি পড়ার আগে বলতে জানিয়ে দিই, কারণ অনেকেই জানতে চাইছেন কারা অভিনয় করেছেন এবং আজকের কাহিনী কে লিখেছেন। কাহিনী ও স্ক্রিপ্ট তৈরি করেছেন আজকে সাকিব ফারজানা এবং নাট্যাংশ পরিচালনা করেছে সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ এবং অভিনয় করেছেন সাকিব, জাহিদ, সুমন, নাদিরা, সাফরিন, তুষার, খালিদ, কাফি ও মঞ্জু। এবং আসলে অসাধারণ অভিনয়ের জন্য সাকি এবং জাহিদকে ধন্যবাদ জানাতে, সবাই খুব ভালো করেছে, তারপরে এই দুজন একটু এক্সট্রাঅর্ডিনারি লেগেছে আমার কাছে এবং সবার কাছে, সবাই অনেকে লিখেছিল তাই। তো পুরো কুয়াশা টিমকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আর কারণ এদের টিম ওয়ার্ক, এতগুলো মানুষ যদি পরিশ্রম না করতো তাহলে আয়োজনটা সার্থক হতো না কোনো মতেই। তো আমি এটাকে লিখেছে উর্মি কুমিল্লা থেকে লিখেছে, শ্যামিলে পাঠকের কুয়াশা শুনে খুব ভয় লাগছে কিন্তু কি করবো, ভয় পেলেও মজার কাহিনী শুনতে হয়। এক্স্যাক্টলি। আর প্রিয়া লিখেছে ঢাকা রামপুরা থেকে, কুয়াশার গল্পটা খুবই জটিল, শুনতে খুব মজা লাগছে আবার ভয়ও করছে। গল্পের মাঝখানে ফ্রিকোয়েন্সি উইকের জন্য শুনতে একটু প্রবলেম হচ্ছে লিখেছে শাহিন ও রকিব, নেভি হসপিটাল গেট চিটাগং থেকে। ফয়সাল লিখেছে চিটাগং থেকে, আপু খুব ভয় লাগছে কুয়াশার। আচ্ছা কুয়াশাকে অনেক থ্যাংকস দিয়েছে, কুয়াশার টিমকে অনেক থ্যাংকস। আর ইমন লিখেছে চিটাগং থেকে, শর্মিন আপু আজকে কুয়াশা শুনে খুব ভয় লাগছে আবার না শুনেও মন মানছে না। রাফি লিখেছে ময়মনসিং থেকে, খুব ভয় আমার ওই বুড়িমার আর বাবলুর কণ্ঠটা শুনে তার খুবই ভয় লেগেছে। আর আসলে বুড়িমা যদি না থাকতো আজকের এই গল্পের মধ্যে তাহলে গল্পটা আসলে যে ভয় লাগা বা ভয়ের বিষয়টা সে মজার ব্যাপারটা থাকতোই না। এলডি জয় লিখেছে গাজীপুরে কুয়াশা শুনতে খুবই ভালো লাগছে বাট ভয় লাগে না, আরো ভয়ানক কিছু চাই, আই লাভ ইউ কুয়াশা এন্ড শর্মিন আপু, থ্যাংক ইউ। আমার কিন্তু খুব ভয় লেগেছে আমি সত্যি বলছি, এটার মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল, যে কোনো ভৌতিক কাহিনী না কিন্তু একটা অদ্ভুত একটা ঘটনা, অদ্ভুত একটা ঘটনা এবং আমার আমার খুবই ভয় লাগছিল, আমার জানা সত্ত্বেও কাহিনীতে তারপরে ভয় লেগেছে অনেক। হ্যালো শর্মিন আপু, আমি নরিন, দ্য স্টোরি ইজ অসম, আই লাভ দ্য অ্যাক্টিং অফ বুড়িমা, লাভ কুয়াশা, থ্যাংক ইউ নরিন। আজকের গল্পটা মারাত্মক হয়েছে, ইমন সূত্রাপুর থেকে লিখেছে, বাড্ডা থেকে পারভেজ লিখেছে, শর্মিন আপু গল্পটা জোস, আমি আপনার নতুন বন্ধু, হাই শর্মিন আপু ইট ওয়াজ আ নাইস স্টোরি, খুব ভয় লাগছে, রুবেল ফ্রম চিটাগং। আমি শেষের দিকে বল শুরুর দিকে যাচ্ছি শেষ থেকে পড়ে। আর সাথীর আওয়াজটা খুব মিষ্টি, নামটা জানতে পারি কি, দিদার সাথী, সাথী সাথী না সাথী, সাথী চরিত্রে অভিনয় করেছে সাফরিন।
আপু, আমি সাব্বির, আজকের গল্পটা জোস হচ্ছে আই লাইক ইট। আজকের গল্পটা মারাত্মক হচ্ছে ইমন, মারুফ লেখেছে গাজীপুর থেকে, সামনে আমার এক্সাম, তাই তোমাদেরকে তাও আমি তোমাদেরকে শুনছি অ্যান্ড গণিত করছি, কোনো ভয় লাগছে না। ভালো, সিফাত লিখেছে যাচাবাই থেকে, গল্পটা সত্যি অনেক রহস্যময়। ওয়াইরাস রুবেল মনোহরদি থেকে লিখেছে রিয়েলি নাইস স্টোরি, থ্যাংকস কুয়াশা টিম। শ্রাবণী বড়ুয়া চিটাগং থেকে লিখেছে উফ আপু, কুয়াশার স্টোরি এতই রহস্যজনক যে গা ছমছম করছে, প্লাস অনেক ভয় ভয় করছে, রিয়েলি ইটস অসম স্টোরি, থ্যাংকস এবিসি রেডিও। এম রানা লিখেছে ক্যান্টনমেন্ট ঢাকা থেকে, আপু স্টোরিটা ফিয়ারফুল। তুষার লিখেছে ফটিকছড়ি থেকে, ভেরি ভেরি নাইস। আচ্ছা, আমি প্রথমে কুয়াশা প্রথম কুয়াশা শুনছি, শুনতে খুবই ভয় লাগছে, আমার বন্ধুরা কুয়াশা শুনছে কিন্তু নাম পাঠাইনি। সুফিয়ান লিখেছে ফার্মগেট থেকে, লিখেছে আপু আজকের গল্পটি বেশ রহস্যময়, জানি না শেষে কি হবে, শেষটা খুবই দারুণ ছিল। আপু আপু আজকের স্টোরিটা খুবই ভয়পূর্ণ আলম। আর আজকের গল্পটা নাইমি লিখেছে একটু রোমান্টিক গল্প, কি কারণে আমি বুঝলাম না আপনি কি শুনছিলেন আসলে। আপু আজকের স্টোরিটা খুবই ভয়পূর্ণ আলম আবার লিখেছে, আজকের গল্পটা মারাত্মক হচ্ছে ইমন। আচ্ছা, আমি একটুখানি আমার আমার মনে হয় যে ফ্যান পেজের যারা লিখে পাঠিয়েছেন তাদেরটা পড়ছি, কিন্তু তার আগে সেই দুজনের দুজন বন্ধুর নামটা আমি বলে দিচ্ছি এখন, এবং কুইজে অনেকেই জানতে চাচ্ছি শেষটা কুইজের উত্তরটা, আসল উত্তরটা কি। কুইজের আসল উত্তরটা হচ্ছে, প্রশ্নটা ছিল যে ট্রেন নিয়ে, যেহেতু শুরুর গল্পটা আমাদের ছিল, একজন শ্রোতা বন্ধুই পাঠিয়েছিল, তাই সেই কারণেই প্রশ্নটা শ্রোতাদের কাছে আমি করেছি যে ট্রেন নিয়ে অনেক অনেক কাহিনী আছে, কিন্তু খুবই জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় একটি রহস্য উপন্যাস আছে যেটা নিয়ে, খুবই বিখ্যাত একজন লেখকের, যেটা নিয়ে একই নামে রহস্য উপন্যাস আছে এবং একই নামে ছবি তৈরি হয়েছে, সেই উপন্যাসটি রহস্য উপন্যাসের নাম কি এবং লেখকের নাম কি। আচ্ছা, রহস্য উপন্যাসের নাম হচ্ছে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস এবং লেখকের নাম হচ্ছে আগাথা ক্রিস্টি। এই ফাঁকে অনেকে অনেক নাম লিখে পাঠিয়েছেন, কেউ কেউ বাংলা ছবি নাম, বাংলা সত্যজিৎ বাক্স রহস্যের কথা লিখেছেন, একজন একজন লিখেছে বোম্বাই, বোম্বেতে। মজার বিষয় হচ্ছে যে বাক্স রহস্য ট্রেনের ঘটনা ছিল, ট্রেনের মধ্যে বাক্স বদল হয়ে যায়, অর্থাৎ ছোট একটা সুটকেস বদল হয়ে যায়, আর বোম্বাইয়ের বোম্বেটের মধ্যে সেখানে ট্রেনের দৃশ্য ছিল, সেটা কেবল শেষের দিকে, একবার লাস্ট শেষ সিনটাই হয় ট্রেনের মধ্যে, তো সেটা তো পুরোপুরি ট্রেনের মধ্যে ঘটনা নয়, বাক্সের রহস্য ট্রেন থেকেই শুরু হয়। আরো অনেকে হিচককের এক গল্পের কথা, একটা ছবির কথা একজন লিখে পাঠিয়েছেন, আরো অনেক অনেক নাম এসছে, কিন্তু যে দুজন বন্ধু একদম সঠিক ভাবে নাম পাঠিয়েছেন সেটা হচ্ছে নাবিদ ইফতেহাজ নিজাম, আর একজন হচ্ছে রাত্রি। এই দুজনকে দেখি ফোনে ধরতে পারি কিনা, তাদের সঙ্গে কথা বলবো আজকে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সঠিক উত্তর দেবার জন্য। এবং আমার খুবই খুশি লাগছে যে আমার যে কুয়াশার যে লিসনার, তারা আসলেই রহস্য ভালোবাসে, ভয় ভালোবাসে, আর না পড়লে বা না দেখলে তো আর জানতো না। তার প্রচুর ছবি হয়েছে, কিন্তু এটা অনেক বিখ্যাত একটি ছবি বা অনেক বিখ্যাত রহস্য উপন্যাস। তো ঠিক আছে, এই মুহূর্তে লাইনে আছেন নাবিদ ইফতেহাজ নিজাম, তার সঙ্গে কথা বলছি। হ্যালো,
হ্যালো
নাবিদ, ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর দেবার জন্য। প্রথমে
ধন্যবাদ।
আচ্ছা, আপনি কি নিয়মিত শুনেন কুয়াশা?
না, আজকে প্রথম শুনেছি।
আচ্ছা, থ্যাংক ইউ। আপনি মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস পড়েছেন, তার ছবিটা দেখেছেন, কোনটা?
না, আমি বইটা পড়েছি, আগাতে গেছে, তার সব বই পড়া হয়েছে আর কি। তো
ভেরি গুড। হ্যাঁ,
ডেথ
অন দ্য নাইল দেখেছেন? ডেথ অন দ্য নাইল দেখেছেন বা ডেথ অন দ্য নাইল কি পড়েছেন?
হ্যাঁ, ডেথ অন দ্য নাইল পড়েছি। মানে হারকিউল পোয়ারোর প্রায় সব বই পড়া হয়েছে।
আচ্ছা আচ্ছা, আপনার এই রহস্যের গল্প বা ভয়ের দিকে একটা ঝোঁক আছে আমার মতন,
ভয়ের দিকে না থাকলে রহস্য গল্পের দিকে ঝোঁক আছে।
আপনি কি আজকে প্রথম কুয়াশা শুনেছেন, আগেও শুনেছেন?
না, আজকেই প্রথম শোনা হয়েছে।
তাতে মানে আমাদের জন্য খুব একটা ভালো দিন, আপনার জন্য তো ডেফিনেটলি, কারণ আজকে কিন্তু কুইজের জিনিসটা আমরা আজকেই শুরু করেছি, মানে সব দিন যাবে তার কোনো কথা নেই, বাট আজকে হঠাৎ মনে হলো যে না, বন্ধুদের এটা যেহেতু গল্প আজকে, যে আমাদের, আপনি চাইলে কিন্তু আপনিও কিন্তু পার্টিসিপেট করতে পারেন, এইভাবে করতে পারেন, আরেক ভাবে করতে পারেন, আপনি যদি লেখার হাত থাকে আপনি আমাদের গল্প পাঠাতে পারেন চাইলে।
আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো ভবিষ্যতে।
ঠিক আছে, তাহলে আমরা নিয়মিত পাচ্ছি আপনাকে কুয়াশা, সবসময় শুনবেন কুয়াশার, অনেক ধন্যবাদ আমাদের পুরো কুয়াশার টিমের পক্ষ থেকে আপনাকে, ভালো থাকবেন।
ওকে, চমৎকার লাগছে আমার, এই খুব চমৎকার একটা অনুভূতি যে এই মুহূর্তে যে আজকে প্রথম পেলাম নাবিককে। আমি আমি ভেবেছিলাম সে বোধ নিয়মিত শ্রোতা আমাদের, কিন্তু ভেরি ইন্টারেস্টিং যে আজকে সে প্রথম শুনছিল এবং যেহেতু তার দেখা এবং পরে যথেষ্ট পরে বোঝা গেল কথা শুনে সে দেখেছে, এবং রিয়েলি আমার জন্য এটা খুবই একটা অনেক বড় একটা প্রাপ্তি আমার মনে হচ্ছে কুয়াশা টিমের জন্য, কুয়াশার জন্য। আর আরেকজনকে চেষ্টা করছি তাকে পাওয়া যায় কিনা রাত্রিকে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে কিনা বলতে পারবো না, যদি জেগে থাকে ডেফিনেটলি তার সঙ্গে কথা বলবো। আর বন্ধুদের বলছি যে বারবার বলেছিলাম যে আমি যখন প্রথম কুয়াশা শুরু করলাম বেশ কিছু ছবির নাম কিন্তু বলেছিলাম, বেশ কিছু মুভির নাম বলেছিলাম, ভয় অনেকে জানতে চেয়েছিল কোন মুভি দেখবো, যেগুলো আমাকে SMS করে বা আমার ফ্যান পেজে অনেকে লিখে পাঠান, অনেকে আমাকে অনেক নামও দিয়ে পাঠান। তো এইভাবে আমি আরেকবার জানিয়ে দিই, যারা ইচ্ছুক বা যারা সত্যি ভালোবাসেন বা চান আপনাদের গল্প আমরা পড়ে শুনে, অথবা এমন হতে পারে আমরা অনেক অনেক বন্ধুদের পাঠানো গল্প কিন্তু পুরো কুয়াশার যে মূল কাহিনী সেই কাহিনী আকারে কিন্তু আমরা সম্প্রচার করেছি, সেরকম ভাবে যদি কেউ পাঠাতে চান তাহলে আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের তিনভাবে পাঠাতে পারেন, প্রথমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, ইমেল অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি, kuasha@gmail.com, আবারও বলছি kuasha@gmail.com। আর আর যে শর্মিনের ফ্যান পেজের ইনবক্সে আর যে SHARMWN এবং সেখানে সংখ্যা ফ্যানের সংখ্যা 200,000 উপরে, সেটা হচ্ছে আসল আইডি, বাকিগুলো ফেক, সেটার ইনবক্সে পাঠাতে পারেন। আর এটা হচ্ছে আমাদের ABC যে অ্যাড্রেস আছে, ঢাকা ট্রেড সেন্টার, ABC রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায় পাঠাতে হবে। ফোনে আরেকজন বন্ধু আছে, রাত্রি। হ্যালো,
আপনার
কেন মনে হবে যে এই গল্প এই উপন্যাসটার কথাই বলেছে? আমি বলবো আপনি বইটাও পড়বেন, আপনি ছবিটা দেখবেন, এখানে খুব বিখ্যাত একজন অভিনেতা অভিনয় করেছেন, শন কানারি, আমার খুবই প্রিয় অভিনেতা। আপনি কি কুয়াশা শোনেন নিয়মিত?
হ্যাঁ, আমার নিয়মিত শোনা হয়, আমার বোন মা দুজনেই শোনে।
আচ্ছা, অনেক ধন্যবাদ। রাখছি, আপনি আপনি কি করছেন বলেন?
আমি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস 9 এর ছাত্রী।
আচ্ছা, রাখছি, আবারও কথা হবে, আর ABC সঙ্গে থাকবেন নিয়মিত কুয়াশায়। ওকে, চমৎকার। একটা খুব অবাক লাগছে, একজনের তো পড়া আছে, সে আগাথা ক্রিস্টির, আমি বারবার আগাথা ক্রিস্টি বলতে গিয়ে এডগার অ্যালান পোর নাম চলে আসছে মুখে, যাই হোক, তো আগাথা ক্রিস্টির সব বই পড়া আছে, আর একজন পড়েনি কিন্তু শুনেছে, শুনেই সে বুঝে ফেলেছে, যে তার মানে সে খুব মনোযোগ দিয়ে শুনেছিল যার জন্য সে বলতে পেরেছে। আর আর কি বলবো, আচ্ছা, আর আমি এখন SMS পড়ি, কারণ প্রচুর SMS জমে গেছে, পড়া হয়নি আজকে, গল্প অনেক বড় ছিল, এবং আমাদের যে শ্রোতা ফাহিম, ও ফাহিম আমাকে ধন্যবাদ জানিয়েছেন, ফাহিম আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আরো একবার, ABC আমার পক্ষ থেকে, কুয়াশা টিমের পক্ষ থেকে, ABC রেডিওর পক্ষ থেকে এত চমৎকার একটি গল্প পাঠাবার জন্য। আপনি চাইলে আগামীতেও পাঠাতে পারেন, আমাদের নিয়মিত কিছু লেখক আছেন, অনেকেই আজকে হয়তো পাঠিয়ে আশা করেছেন যে তাদেরটা পড়া হবে কিনা, আগামীতে পড়া হবে, যাদেরটা বাকি রয়ে গেছে, যেসব বন্ধুরা প্রচুর গল্প আমি পেয়ে গেছি ইতিমধ্যে হাতে, তাদেরকে বলছে যে আগামী সপ্তাহে এক এক সময় থাকলে হয়তো একটা দুটো তিনটাও পড়া হতে পারে, ডিপেন্ড করে। আর যারা চান যে পুরো মূল কাহিনী হিসেবে কুয়াশা আপনাদের গল্প বা আপনার যে কাহিনীতে পাঠাতে চাচ্ছেন সেটা সম্প্রচার করা হোক, তাহলে যেটা বলছি যে কমপক্ষে 135-140 পাতা পাঠাতে হবে, এবং বর্ণনাটা বা ন্যারেশনের যে জায়গাটা সেটা আলাদা করতে হবে, প্রত্যেকটা দৃশ্য যে ক্যারেক্টারগুলো আছে অভিনয় অংশটা আপনারা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন যে কি ফর্ম্যাটে আমরা পাঠাই, সেভাবে পাঠালে বাকিটা যদি কিছু করার থাকে আমরা সেটা করে নেব, বা আপনি যদি খুব বড় কোনো কাহিনী পাঠান আমরা সেটাও ঠিক করে নিতে পারি, আমরা আগে করেওছি। আর যদি কোনো সত্যি কাহিনী থাকে সেটা হয়তো কোনো মার্ডার স্টোরি হতে পারে, মার্ডার কেস হতে পারে, সলভ হতে হবে, এবং অফকোর্স নন পলিটিক্যাল, পলিটিক্যাল কোনো মার্ডার কেস আমরা সম্প্রচার করিনি এখন পর্যন্ত বা করবো না, আগে ভাগে জানিয়ে দিচ্ছি। আরও একবার ঠিকানা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস আছে সেটা হচ্ছে ABC রেডিও, সরি, kuasha@gmail.com, আর যে ঠিকানায় পাঠাতে হবে লিখে যদি পোস্ট করে পাঠাতে চান বা এসেও আপনি পৌঁছে দিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, ABC রেডিও, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সরি, ব্র্যাকেটে ABC রেডিও, বা সেকেন্ড ফ্লোর লিখবেন, ঢাকা, কারণ বাজার, ঢাকা, এই ঠিকানায়।
আর এই ফাঁকে আমি আরো কিছু এসএমএস পড়ে নিচ্ছি, অনেক বন্ধু এসএমএস পড়ে। বার্থডে থেকে পারভেজ লিখেছে, শামিন আপু গল্পটা জোর, আমি আপনার নতুন বন্ধু, একটা স্বাগত বিশেষ নতুন বন্ধুকে। হ্যালো শামিন আপু, আমি নরিন। আচ্ছা, এটা তো পড়েছি, বুড়িমার প্রশংসা করেছে, লাভ কুয়াশা, থ্যাংক ইউ। এল ডি জয় লিখেছে, গাজীপুর থেকে, কুয়াশা শুনতে খুবই ভালো লাগে, বাট ভয় লাগে না, আরো ভয়ানক কিছু চাই, আরো ভয়ানক, ভয়ানক সবসময় থাকে। এবং আমার তো মনে হয় আজকে তো অনেক বেশি ভয় ছিল, আমি জানি না, অনেকেই লিখেছে খুব ভয় লাগছে। আসলে এক একজনের অনুভূতি এক এক রকমের। আজকের গল্পটা মারাত্মক হচ্ছে। আচ্ছা, এগুলো সব শুরুর দিকে টান পড়ছি, মাঝখানে কিছু আমি একদম নিচ থেকে পড়ে যাচ্ছি। একজন লিখেছে রোমান্টিক, কি কারণে রোমান্টিক লিখেছে আমি জানি না। এবার মেইন স্টোরিটা বেশ রহস্যময়, জটিল অ্যান্ড ভয়, প্রিয়তা। আর লিখেছে আমার বছর 17, আমি কুয়াশা শুনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কুয়াশা শোনা যাবে সেটা 18 বছর নিচে যাদের বয়স, তাদের বাড়িতে অভিভাবকের অনুমতি নিয়ে, অর্থাৎ পারমিশন নিয়ে শুনতে হবে। আপু ভেরি নাইস, আর যে রনি রূপগঞ্জ, আপু আজকের স্টোরিটা খুব ভয়পূর্ণ। আলম হারুন মাওয়া ঘাট থেকে লিখেছে, তোমরা কি বাংলা এসএমএস রিসিভ করো? না, আমরা বাংলা এখনো আমাদের যে ফর্মেট সেটাতে বাংলা আসে না, তাই আমরা বাংলা মেসেজ রিসিভ করতে পারি না, সরি, তবে ভবিষ্যতে হয়তো করব, তখন নিশ্চয়ই আমরা জানিয়ে দিব। নুরানি ফারিয়া লিখেছে, আপু এই গল্পটা খুব সুন্দর, এভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিতে থাকুন, চেষ্টা করব। আর সাকিব কলাপিয়ে থেকে বোধ হয় 200 বার লিখেছে যে শামিন আপা 9 তারিখ আমার এসএসসি এক্সাম, তোমরা সবাই অ্যান্ড অল লিসনার্স আমার জন্য দোয়া করো, অবশ্যই দোয়া করবো, অল দ্য বেস্ট। আর শরীফ বনশ্রী থেকে লিখেছে, আপনারা আস্তে আস্তে ডেভেলপ করছেন, ওকে, আমি ক্রিটিসাইজটা খুব পজিটিভলি নিলাম। আর ফাহিম লিখেছে, হাই শামিন আপু কেমন আছেন, আমার এসএমএসটা পড়বেন। টুম্পা লিখেছে, আপু উপন্যাসের নামটা কি প্লিজ টেল মি, কোন উপন্যাসের নামটা, এই যেটা কুইজ দিয়েছিলাম সেটা কি? আপনি কিন্তু স্পেসিফিক্যালি কিছু লেখেননি, আমি জানি, বুঝতে পারছি না আপনি কি জানতে চাইছেন। উপন্যাসটার নাম হচ্ছে, যেটা আমি একটা কুইজ হিসেবে বলেছিলাম, সেটা হচ্ছে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, লেখকের নাম হচ্ছে আগাথা ক্রিস্টি। এবং আগাথা ক্রিস্টি দুটো খুব ক্যারেক্টার খুবই পপুলার, সেটা একটা হচ্ছে মিস মার্পল, আর সে অবশ্য এই গল্পে এই উপন্যাসে নেই। এখানে হচ্ছে এরকুল পোয়ারো, ফ্রেঞ্চ একজন ডিটেকটিভ, তিনি ছিলেন এই মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, যিনি পুরো কেসটা সলভ করেছিলেন। ভেরি ইন্টারেস্টিং ছবি, বইটা তো অবশ্যই পড়বেন, যদি বইটা পড়তে না চান মুভিটা দেখতে পারেন, অসাধারণ একটি মুভি। আর সাকিবের এসএমএস এর ছড়াছড়ি, অনেকে লিখেছে, এটা বোম্বাইয়ের বোম্বেটার কথা লিখেছে হচ্ছে আর সন্দীপ, আর উপন্যাসের নাম ট্রেন টু পাকিস্তান, লেখক খুশবন্ত সিং। ফাহিম লিখেছে বরফের থেকে, ফাহিম একেবারে খুশবন্ত সিং এর নাম ঠিক আছে, তার লেখা বইও আছে, বাট সেটা এইটা সেই গল্পের সাথে সেটা একেবারেই যায় না। আচ্ছা সুজন লিখেছে, দ্য ফার্স্ট গ্রেট ট্রেন রবারি, না এটা একদম ঠিক না, ঠিক হয়নি, আমি যেটা জানতে চাইছিলাম বলে। অনেকে অনেক নাম পাঠিয়েছেন আমি দেখতে পাচ্ছি, একজন তো দেবদাসের নাম লিখে দিয়েছে, কি কারণে দিয়েছেন আমি জানি না। এটা আরেকবার এসছে, সনেট লিখেছে, এখন লিখেছেন গোলাপি ট্রেনে, তো ঠিক আছে। আমার মনে হয় যারা লিখেছে সবাইকে একবার ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য ধরে কুয়াশা শুনবার জন্য এবং এত চমৎকার চমৎকার এসএমএস লিখে পাঠাবার জন্য। আর এই মুহূর্তে আর ফ্যান পেজে গিয়ে পড়ছিলাম, ফ্যান পেজে বাড়ি গিয়ে অর্থাৎ রাতের বেলা উত্তর দিয়ে দেবো সবার যতটুকু পারি। আর আগামী কুয়াশায় আমন্ত্রণ রইল আবারও নতুন গল্প শুনবার জন্য, এবং আবারও বলছি যেসব বন্ধুরা কুয়াশায় গল্প পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন। তা আজকে এই পর্যন্ত থাকুক, আবারও কথা হবে, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
সামনে কেউ নাই, আসলে কেউ আসে নাই, ভয়ে কখনো গা ছমছম করে
উঠছে। কিছু দেখিস
লাইট অফ ছিল ভাইয়া,
আমার তো মনে হয় আমাদের মধ্যে কেউ সব করছে।
কখনো শিউরে উঠবে সারা শরীর,
আমার
চিঠিটা কি করেছি রেখে দিয়েছি, ওই চিঠি পুড়িয়ে ফেলি।
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর আজ রাত 11টার খবরের কথা শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.